তো শ্রীমতী রাধারণীর আবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আমরা রাধারণীর লীলা আলোচনা করছি গত কয়েকদিন হল। তো প্রথম অধিবেশন আমি শ্রীমতী রাধারণীর স্বরূপ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তবে রাধারণীর যে শুদ্ধ প্রেম ভগবান কৃষ্ণের প্রতি সে সম্পর্কে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে সুন্দরভাবে বর্ণনা করেছেন, তো সেটা আমরা শ্রবণ করেছি। তবে রাধারণীর গোলকে তার লীলা এবং ভূমণ্ডলের লীলা, বিভিন্ন লীলা, তার আবির্ভাব লীলা, তার শৈশবের লীলা কথা আমরা শ্রবণ করেছি। তো পৌগণ্ডের একটি লীলা, এই লীলা আমি পরে বলব। আজকে আমরা শ্রীমতী রাধারণীর কৈশোরের লীলা মধ্যে একটি লীলা শ্রবণ করব। যখন রাধারানী বর্ষনায় ছিলেন, তো অনেকদিন ধরে কৃষ্ণ রাধারানীর সঙ্গে সাক্ষাৎ হয় না। একবার কৃষ্ণ খুব উৎকণ্ঠিত হয়েছেন রাধারানীকে সাক্ষাৎ করার জন্য, তো উনি নন্দগ্রাম থেকে গিয়ে এক জায়গায় একটা উচ্চ কদম্ব গাছের উপরে উঠে তা বাঁশি দিয়ে একটা আওয়াজ করছেন, যেন কোন ময়ূর ডাকছে, ময়ূরের আওয়াজ। কিন্তু রাধারানী শুনতে পেরেছেন, শুনে বুঝতে পেরেছেন এটা আসল ময়ূরের ডাক নয়, এটা কৃষ্ণ আমাকে ডাকছে। কারণ আমি বলেছিলাম যে কিভাবে কৃষ্ণের বিভিন্ন বাঁশি আছে, বাঁশি, মুরলি, বেনু, যে কোন বাঁশি শুধু মা যশোদা শুনতে পারবে, এরকম এক রকমের বাঁশি আছে, ওটা সে বাঁশি শুধু তার বন্ধুরা সখারাই শুনতে পারবে, এক রকমের বাঁশি আছে গোপীরাই শুনতে পারবে, তার মধ্যে একটা বিশেষ বাঁশি আছে শুধু শ্রীমতী রাধারানী শুনতে পারবে। তো ভগবান কৃষ্ণ যখন সে বাঁশি দিয়ে আওয়াজ করছেন, তো রাধারানী বুঝতে পারছে আসল ময়ূরের আওয়াজ না, এটা আছে আমার প্রিয়তম কৃষ্ণের আওয়াজ, তো সে আমাকে আহ্বান করছে। তো সে কথা শুনে রাধারানী ঘর বর্ষনা ছেড়ে সে শব্দ ধ্বনি যে দিক থেকে আছে তার অনুসরণ করতে করতে গিয়ে এক জায়গায় কৃষ্ণকে দেখেছেন। তো বহুদিন পর রাধারানীর সাক্ষাৎ করে কৃষ্ণ খুব আনন্দ লাভ করছেন। তারপরে দুইজন রাধা আর কৃষ্ণ দুজন গিয়ে একটা গুম্ফার মধ্যে প্রবেশ করেছেন। তো সেই গুম্ফার মধ্যে প্রবেশকে দুজন বিভিন্ন প্রকার আলাপ আলোচনা করতে করতে, তো রাধারানী বসে আছেন, কৃষ্ণ কি করেছেন রাধারানীর কোলে তার মাথা রেখে তিনি শুয়ে আছেন, আর রাধারানী তার পিঠে এরকম হাত কি বলে ডাকে, হ্যাঁ হাত বুলা সেরকম করে আর তার সঙ্গে কথাবার্তা করছে। তো অনেকক্ষণ হয়ে গেছে তারা কথাবার্তা অত নিমজ্জিত হয়ে গেছে, দুপুর সময় হয়ে গেছে। এদিকে কীর্তিদা রাধারানীর মা খুব ব্যস্ত, সারা ঘর খুঁজছে যে এপর্যন্ত আমি আমার মেয়েকে দেখছি না কেন ঘরে, তো খুব চিন্তিত হয়ে গেছে কোথায় গেছে অতক্ষণ ধরে রাধারানী। তখন কীর্তিদা রাধারানীর অন্বেষণে তার যে পদচিহ্ন ছিল তো পর্যন্ত দেখতে দেখতে বেরিয়েছে ঘর থেকে, তো পর্যন্ত দেখতে দেখতে সে গুম্ফার দিকে এসেছে যেখানে কৃষ্ণকে কোলে করে রাধারানী বসিয়ে আছেন, কৃষ্ণ তার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। তো রাধারানী আর কীর্তিদাকে দেখতে পারছে না, কিন্তু কৃষ্ণ যেভাবে মাথা দিয়ে শুয়ে আছে কৃষ্ণ দেখতে পাচ্ছে দূর থেকে কীর্তিদা আসছে, রাধারানীর মা। তখন কৃষ্ণ কি করবে, যে সামনের দিকে যদি বেরোবে তো মা কীর্তিদা দেখবে, আর সে গুম্ফার অন্যদিকে বেরিয়ে যাওয়ার কোন রাস্তা নেই আর। তো কৃষ্ণ বড় চিন্তিত হয়ে পড়েছেন। তো ততক্ষণ কীর্তিদা একদম এসে গুম্ফার মুখে পৌঁছে গেছেন, তো মুখে পৌঁছে গেছে রাধারানী হঠাৎ দেখে ফেলেছে, হ্যাঁ কীর্তিদাকে দেখেছে, খুব ভয়ান্বিত হয়ে গেছে, তখন রাধারণী মনে এখন কি হবে, এখন কৃষ্ণকে আমি কোলে করে বসে আছি, রাধারণী হাত বুলাছে, তো যে হাত বুলাছে কৃষ্ণ কি হয়েছেন একটা ময়ূর রূপ ধারণ করেছেন, ময়ূর রূপে মাথা দিয়ে শুয়ে আছে। যখন কৃত্রিদা হচ্ছে বলছে আরে তুমি এখানে কি করছ, তো কৃত্রিদা দেখছে রাধারণী একটা ময়ূরকে কোলে নিয়ে তার উপরে হাত বুলাছে। আরে অত দুপুর হয়ে গেছে, খাবার সময় হয়ে গেছে, তুমি এতক্ষণ এইখানে বসে আছো? বলছে না ঘরে বসে বসে খুব বিরক্ত লাগছিল, তো এই জন্য আমি এখানে ময়ূর কিনে খেলা করছি এখানে। তো কৃত্রিদা তাড়াতাড়ি আসেন, দুপুরে খাবার খেতে হবে তোমাকে, আমার সঙ্গে চলো। রাধারণীর ইচ্ছা নেই ছেড়ে যেতে কৃষ্ণকে, কিন্তু খুব কষ্ট করে আবার সে আস্তে করে কৃষ্ণকে রেখে দিয়ে রাধারণী কীর্তিদার সঙ্গে চলে গেছেন। তারপরে কৃষ্ণ মা যশোদার কাছে চলে গেছেন। তো এইরকম ভগবান কৃষ্ণের বিভিন্ন লীলা, যে কথা আমি গতকালকে বলছিলাম, কৃষ্ণের সঙ্গে প্রতিটি জীবের একটা বিশেষ রসের সম্পর্ক রয়েছে। এরকম পাঁচটি রস রয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল আর মধুর। পাঁচটি সম্পর্কে আমরা সবাই সম্পর্কিত, আমাদের মধ্যে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্ফুল্লিঙ্গ এখনো রয়েছে, কিন্তু সেটা কি হয়েছে না মায়া গুণের দ্বারা আবদ্ধ হয়ে রয়েছে। অবশ্য ভগবান কৃষ্ণের যারা সেবা করবে, ভগবান কৃষ্ণের সেবা যারা কারা করতে পারে, যারা অনাদিসিদ্ধ মুক্ত আত্মা তারা ভগবানের সেবা করতে পারে। ভগবানের সেবা তার স্বরূপ শক্তি ছাড়া ভগবানের কেউ সেবা করতে পারবে না। এই যে আমরা গোপ বালক দেখছি, গোপীরা দেখছি, রাধারানী, নন্দ, যশোদা, এরা সব ভগবানের স্বরূপ শক্তির বিস্তার, প্রকাশ। তাই তারাই ভগবানের সেবা করতে পারে, কেন ভগবান যেহেতু আত্মারাম তাই তিনি অন্য কারোর কাছ থেকে সেবা নিতে পারেন না, তিনি তার স্বরূপের থেকে সেবা গ্রহণ করতে পারেন। তাই গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণের যারা সেবা করে, যারা কৃষ্ণকে আনন্দ দান করে, তারা সব ভগবানের স্বরূপ শক্তির প্রকাশ। কিন্তু আমরা তো জীবাত্মা, আমরা ভগবানের স্বরূপ শক্তি নয়, আমরা হচ্ছে ভগবানের তটস্থা শক্তি। তাই এই বহিরঙ্গা শক্তি, তটস্থা শক্তি আর স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি কখনোই ভগবানকে স্পর্শ করতে পারে না, ভগবানের পিছনে থাকবে, আর তার অন্তরঙ্গা শক্তি বা স্বরূপ শক্তি থেকে যারা প্রকাশিত হয়েছেন তারাই ভগবানের সেবা করবে। আর যারা তটস্থা শক্তি তারাও ভগবানকে আনন্দ দান সেবা করার যোগ্যতা নেই, কিন্তু যখন তারা সাধন ভজন করে সেই স্বরূপ শক্তি তার মধ্যে সঞ্চারিত হবে তখন তারা ভগবানের সেবা করতে পারবে। তা নাহলে ভগবান আমাদের মতন জীবের কোনোদিন সেবা গ্রহণ করবে না। বদ্ধ জীব তো দূরের কথা, আমরা মুক্ত হলেও যতক্ষণ আমাদের মধ্যে সেই স্বরূপ শক্তি সঞ্চারিত না আছে ততক্ষণ আমরা ভগবানকে সেবা করতে পারি না। আর ভগবানের সঙ্গে যে পাঁচ প্রকারের সম্পর্ক রয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল, মধুর, এই প্রতিটি রসের ভক্ত বা প্রতিটি ভক্ত তার সঙ্গে ভগবানের যেই রসে সম্পর্কিত সেই রসটি তার জন্য শ্রেষ্ঠ। ঠিক যেরকম হনুমান, হনুমান আছে দাস্য রসের ভক্ত, তো দাস্য ভাবটাই তার জন্য শ্রেষ্ঠ, সে দাস্য ভাব ছাড়া অন্য কাউকে শ্রেষ্ঠ বলে গণনা করবে না। সে কখন গিয়ে রামচন্দ্রের গলায় হাত দিয়ে ও সখ্য রাস্তাতে খুব বড় ভালো দাস্য থাকে আমি তোর সখা হয়ে যাব, এটা চাইবে না। যে যেই রসের ভক্ত সে সেই রসটাই শ্রেষ্ঠ। কিন্তু চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন যে নিরপেক্ষভাবে বিচার করা হয় তাহলে ভগবান সঙ্গে যে বিভিন্ন প্রকার পাঁচটা রতি বা রস রয়েছে প্রতিটি রস তার পূর্বপেক্ষা আরো উন্নত আর শ্রেষ্ঠ। শান্ত রস, শান্ত থেকে দাস্য, দাস্য থেকে সখ্য, সখ্য থেকে বাৎসল্য, বাৎসল থেকে মধুর রস আরো উন্নত আর শ্রেষ্ঠ। কিভাবে তিনি বর্ণনা করছেন রায় রামানন্দের সম্বাদে, তো রায় রামানন্দের কথা বর্ণনা করে বলছেন যেরকম শান্ত রস, শান্ত রস যারা গাভী গোলক গাভী বৃক্ষ এরা সব শান্ত রসের ভক্ত, তারা ভগবানকে শুধু শান্তভাবে কোনো বেশি ভাবের আদান প্রদান করতে পারে না, তাই চৈতন্য মহাপুরুষ শান্ত রসের বেশি প্রাধান্য দেননি। তিনি বলছেন চারি ভাব ভক্তি দিয়া নাতাম ভুবন, আমি শান্ত রস বাদ দিয়ে চার প্রকার যে ভক্তিভাবের যে দাস সখ্য বাৎসল মধুর এই ভক্তি দিয়ে সারা জগৎকে আমি নাচাব। তারপরে শান্তর পরে দাস্য, এই দাস্য ভাবে ভক্ত ভগবানকে বহু শ্রেষ্ঠ বলে মনে করে, সেখানে ভগবানের প্রতি ভক্তের খুব সম্ভ্রমতা থাকে, খুব সম্ভ্রম খুব গৌরব, ভগবান প্রতি গৌরব বুদ্ধি সম্ভ্রমতা সম্মান দিয়ে কথা বলতে হয়। তো এটা হচ্ছে দাস্য রসের শ্রেষ্ঠতা। কিন্তু দাস্য রস সঙ্গে সক্ষরসের তুলনা করা হয় তখন দেখা হয় সক্ষরস থেকে দাস্য রসটা নিকৃষ্ট। কেন না, দাস্য রসের ভক্তরা ভগবানকে ভগবানের এই যে সম্ভ্রমতাকে গ্রহণ করার দরুন ভগবান প্রতি সেরকম প্রাণ দিয়ে ভালোবাসতে পারে না, ভগবানকে ভয় দিয়ে তাকে ভক্তি করতে হয়। সেজন্য দাস্য রস থেকে সক্ষরসর ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। আর এই ভক্তিকে বলা হয় বিশ্রম্ভতা, যেন সম্ভ্রমতা নেই, যেখানে ভক্ত ভগবান সমান বলে মনে করে সেখানে তাকে সম্মান করবেন না, বরঞ্চ তার হাতে তার স্কন্ধে সে হস্ত রাখতে পারবে। এরকম বিশ্রম্ভতা ভাব, যেইভাবে সক্ষরস দাস্য থেকে আরো শ্রেষ্ঠ। যদিও সক্ষ দাস্য থেকে সক্ষ আরো শ্রেষ্ঠ, তার থেকে আরো শ্রেষ্ঠ হচ্ছে বাৎসল্যতা। কেননা না দাস্যের সে বিশ্রম্ভতা আছে কিন্তু স্নেহ নাই, সেই বিশ্রম্ভতা ভাবের সঙ্গে যদি স্নেহ যুক্ত হয় তখন সে কি হয় না বাৎসল্য রসে পরিণত হয়। ভগবানের পিতা মাতা যারা তারা বাৎসল্য রস রসে ভগবানের সেবা করছেন বা ভগবানকে বাৎসল্য রস আস্বাদন করাছেন, সেইভাবে আমরা দেখছি যে দাস্য রসে ভক্ত নিজেকে ভগবান থেকে নিকৃষ্ট মনে করে ছোট মনে করে, সক্ষরসে ভক্ত ভগবানকে ভগবান সঙ্গে সমান মনে করে, বাৎসল্য রসে ভক্ত নিজেকে ভগবান থেকে বড় মনে করে। এতে বাৎসল্য রসের শ্রেষ্ঠতা। কিন্তু বাৎসল্য রস থেকে মধুর রস সব থেকে শ্রেষ্ঠ। ব্রজগোপিকারা তো রাধারানী এই মধুর রসে ভগবানের সেবা করতেন, তো এর শ্রেষ্ঠতা কি, এই মধুর রসে যারা ভগবানকে পেয়েছে তারা ভগবানকে সর্বত রূপে পেয়েছে, তাদের ভগবানের প্রতি যে মদীয়তা বুদ্ধি, তুমি যে আমার, এই ভগবানের প্রতি প্রেম কার কত গাঢ় কত বেশি সে বোঝা যায়, কে ভগবানকে আমার বলে কত বেশি মনে করতে পারে। সেজন্য আমি প্রথম দিন বলেছিলাম যে প্রেমের ভিন্ন ভিন্ন স্তর আছে, স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব আর মহাভাব। তো এই যে মাধুর্য মধুর রসের ভক্ত তাদের ভক্তিটি কিরকম সংকোচহীন ভক্তি, তাদের কোনো সংকোচ নেই। যেরকম মা যশোদা কৃষ্ণকে শিশুবেলায় তার অনেক সেবা করছে, তার মলমূত্র পরিষ্কার করেছে, তাকে স্নান করিয়ে দিয়েছে, তাকে কাপড় পরিয়ে দিয়েছে, কিন্তু যখন কৃষ্ণ আস্তে আস্তে বড় হচ্ছেন তখন সে উল্লগ্ন থাকবে, মা স্নান করিয়ে দেবে তাকে ভাল লাগবে, সে সংকোচ থাকবে তারটা না, আর মা আমাকে যদি উল্লগ্ন হয়ে কাপড় পরতে হবে, মার সামনে সেরকম থাকতে পারবে না, এই সংকোচ বুদ্ধি তার থাকবে। কিন্তু মধুর রসে যে ভক্তের সঙ্গে ভগবানের কোনো সংকোচ বুদ্ধি নাই, যে মধুর রসের ভক্তি বলা আছে। তাই এটাতে কি হয় না, ভক্ত ভগবানকে পূর্ণ মাত্রায় তার সেবা করার সুযোগ পেতে পারে। আর মধুর রসে ভক্ত ভগবানকে সব থেকে সর্বশ্রেষ্ঠ আনন্দ প্রদান করতে পারে। আর মধুর রসের মধ্যে যে মহাভাব কথা বলছিলাম, এই মহাভাব দুই প্রকারের রয়েছে, মাদন আর মোদন। এই মাদনাক্ষ মহাভাব এই রাধারণীর মধ্যে রয়েছে। তো রাধারণীর মধ্যে যে মাদনাক্ষ মহাভাব রয়েছে, এই মহাভাব থাকার দরুন তার যে প্রেম যত শক্তিশালী, এই জগতে আর কোন জীব কোন ভক্তের মধ্যে অতটা শক্তিশালী প্রেম থাকতে পারে না, যেই প্রেম ভগবানকে অতটা উন্নত আনন্দ প্রদান করতে পারে। এটা শুধু একমাত্র রাধারানীর মধ্যে রয়েছে। সেই জন্যই এই রাধারণীর সেবায় ভগবানের সবথেকে উৎকৃষ্ট আনন্দ হয়। তো একবার বৃন্দাবনে ব্রজে নন্দগ্রাম, তো ব্রজবাসী নন্দ যশোদা বলছেন যে আমরা গঙ্গা স্নান করতে যাব। তো গঙ্গা স্নান যে করতে যাবে, তো ভগবান কৃষ্ণ চিন্তা করছেন এদের বয়স হয়ে গেছে, কত দূরে গঙ্গা স্নান করতে যাবে। তাছাড়া এমনি ব্রজবাসীরা কখন ব্রজ ত্যাগ করতে চায় যেতে চায় না। তো তারা বলছে তুমি তো অত মহিমা মণ্ডিত ব্যক্তি, তুমি গঙ্গাকে একটু ব্রজে নিয়ে আসতে পারো, তাহলে আমরা গঙ্গা স্নান করতাম। তো কৃষ্ণ তখন তার মনে মনে ধ্যান করছেন, তো সঙ্গে সঙ্গে গঙ্গাদেবী সেখানে এসে গেছেন। এখন সে গঙ্গা এখনো ব্রজে রয়েছে গোবর্ধনের পাশে, যেহেতু ভগবান কৃষ্ণের মন থেকে তিনি উৎপন্ন হয়েছেন, তাই সে গঙ্গার নাম আছে মানসী গঙ্গা। তো বর্তমান সে মানসী গঙ্গা যত বড় 5000 বছর পূর্বে আরো বিরাট বড় ছিল। তো একবার ব্রজগোপিকারা ব্রজগোপিকাদেরকে সঙ্গে নিয়ে শ্রীমতী রাধারানী তিনি যাবেন মথুরায় দুগ্ধ জাতীয় বস্তু বিক্রি করবার জন্য। তো এখানে এসে যখন নৌকা যখন পৌঁছেছেন ঘাটে পৌঁছেছেন, তখন দেখতে কোন আর কোন নৌকো নেই ওপারে নিয়ে যাবে। তো অনেকক্ষণ পরে একটা নৌকো এসেছে, তো সে নৌকোটা এসেছে, তো সে নৌকোটা খুব পুরনো নৌকো। তো মাঝির সঙ্গে তখন কথাবার্তা হয়েছে যে কি আমরা ওপারে যাব এই দুগ্ধজাতীয় বস্তু নিয়ে, কত পয়সা কি লাগবে। তো মাঝি বলছে ঠিক আছে, তোমার সঙ্গে এইটাই শর্ত, আমাকে কিছু তোমার ভালো মিষ্টি খাওয়াবে, মিষ্টি দুগ্ধজাতীয় জিনিস খাওয়াবে। তখন রাধারানী আর গোপীরাজ ঠিক আছে, তো সবাই নৌকায় উঠেছে। তো নৌকা একটু বাইবার পরে ও মাঝিটা বলছে যে আমার খুব খিদা লেগে গেছে, আমি তো দুর্বল হয়ে পড়েছি, আর তো নৌকা বাইতে পারছে না, তো আমাকে এখন কিছু খেতে দাও। তখন গোপীরা বলছে এখন কি তোমার সঙ্গে কথা হয়েছে, আমাদের ওপারে পৌঁছে দেবে তারপর খেতে দেওয়া হবে। তখন ও তার রেখে দিতে বল তাহলে হলো, আমি আর বইতে পারবো না, আমার শরীর শক্তি নেই, এখনই খাওয়াতে হবে। তখন কিছু তাকে মিষ্টি টিষ্টি খাওয়াইছে। তো খাওয়ার পরে ওটা হাই মেরে বলছে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, একটু ঘুমাতে হবে আমাকে এখানে, আমি এখন নৌকা ভাইতে পারবো না, আমি একটু ঘুমাই, আমার গা হাত খুব ব্যথা হয়ে গেছে, আর পা টিপে দেওয়া। গোপীরা বলছে কি তোমার পা টিপে দেবো, তুমি এক্ষুনি নৌকা বাইতে শুরু করো না, তোমাকে তুলে ধরে নৌ যমুনায় ফেলে দেবো তোমাকে। তখন সে মাঝি কি করছে, আবার সে দাঁড় দিয়ে বাইতে শুরু করছে, বাইতে শুরু করছে। তা কিছু সময় পরে মাঝিটা বলছে এ দেখো দেখো আমার নৌকাটা পুরনো নৌকা, তো আর তোমরা সব অত মোটি মোটি এখানে বসে আছো, অত ভার জিনিস নিয়ে এসেছ দুগ্ধজাতীয় জিনিস, এই ভারে এই দেখো দেখো নৌকো দিয়ে ফুটে দিয়ে জল উঠতে শুরু করেছে। তো সব গোপীরা ভয় পেয়ে গেছে, তাহলে কি হবে এখানে। তো একটা উপায় আছে, নৌকার ভারটা কমে যায় তাহলে জলটা কম কম ঢুকবে, আর আমি তোমাদের ওপারে পৌঁছাতে পারবো। তাই তোমরা কি করবে না, যত গোরস নিয়ে এসছো দুগ্ধ দই নিয়ে এসছো সবগুলো নদীতে ফেলে দাও। তো সঙ্গে সঙ্গে তার নদীতে ফেলে দিয়েছে। সে মাঝি বলছে না তবুও বহুত ভারী আছে, আর তোমার গায়ে অত অলঙ্কার পড়েছ, সেটা সব নদীতে ফেলতে হবে। তাহলে গোপীরা সেগুলো সব নদীতে ফেলে দিয়েছে। তো এইরকম যত না না তোমার কাপড় চুপড়ও খুব ভারী আছে, অল্প কাপড় চুপড়ে পরে সব খাপড় খাপ ফেলে দিয়েছে। তখন কৃষ্ণ কি করেছে, খুব জোরে নৌকা বাইতে শুরু করেছেন, আর জোরে নৌকা বাইতে শুরু করেছেন, আর তখন ঝড় বৃষ্টি হাওয়া বইতে শুরু করেছে, আর কৃষ্ণ নৌকাটা তো জোরে, সে মাঝি নৌকাটা জোরে দোলাতে দোলাতে করেছে। সব গোপীরা ভয় হয়ে গেছে, ভয় লেগে গেছে, আর গোপীরা ধুমধাম করে পড়ে গেছে নৌকায়, আর ধুমধাম করে পড়েছে রাধারানী কৃষ্ণের উপরে পড়ে মাঝির উপরে পড়ে গেছে, মাঝির গলাটাকে ধরেছে। রাধারানী বুঝতে পারছে মাঝিটাকে, কারণ কৃষ্ণের অঙ্গ স্পর্শ করতেই রাধারানীর শরীরে বুঝতে পারছে যে এই মাঝি হচ্ছে কৃষ্ণ। তো ভগবান কৃষ্ণ এরকম বিভিন্ন ভাবে রাধারানীর সঙ্গে লীলাবিলাস করতেন। একদিন সখীদেরকে নিয়ে রাধারানীকে নিয়ে কৃষ্ণ এক জায়গায় এরকম মানে আনন্দ ফুর্তি আলোচনা করছেন। তো কৃষ্ণ বলছেন দেখো বহুদিন ধরে আমি পাশা খেলি না, হ্যাঁ বহুদিন পাশা খেলি না, তো আজকে একটু পাশা খেলি, পাশা জানেন তো, হ্যাঁ কাঠি যে ফেলে পাশা খেলে আজকে পাশা খেলব। তখন ললিতা বলছে তুমি কি পাশা খেলবে, তুমি গোয়ালের ছেলে, তুমি তো লাঠি ধরে গরু চড়াবার লোক, তুমি পাশা খেলতে জানো নাকি। কিছু কি আমি আগে কতবার পাশা খেলেছি? হ্যাঁ তুমি তো পাশা খেলবে, আর কাঠি ফেলতে পারবে না, পাশা ফেলতে পারবে না, আর একটু একবার দুবার ফেলে ঝগড়া করবে, এই ঝগড়া টগড়া করলে পাশা খেলা খেলি হবে না। তখন বলছে না না আমি ঝগড়া করবো না, ঠিকভাবে পাশা খেলা হবে। ললিতা বলছে ঠিক আছে, এইবার কিন্তু তোমাদেরকে পণ রাখতে হবে, পণ জানো তো ওটা, কিছু বিট রাখতে হবে। হ্যাঁ তো কি পণ রাখতে হবে? তখন ললিতা বলছে কৃষ্ণকে রাখতে হবে তার বাংশিটা রাখতে হবে, আর রাধারানীকে তার মুক্তের মণি হার রাখতে হবে। তখন কৃষ্ণ বলছে আমার কোনো অসুবিধা নেই, আমি তো জানি আমার জিত হবেই, আমি তুমি বাংশি রাখো আমার কোনো অসুবিধা, আমি তো জানি বাংশি ফেরত পেয়ে যাবো, আমার তো জয় হবেই। তখন ললিতা বলছে ঠিক আছে, ললিতা বাংশিটা নিয়ে রাধারানী, রাধারানী তাহলে তোমার মণিহার দাও। তো রাধারানী বলছে ললিতা কেন আমি মণিহারটা দেবো, তুমি কি মনে করছো কৃষ্ণ জিতবে যে মণিহারটা নেবে তুমি? মণিহারটা দেওয়ার কোনো দরকারই নেই। ললিতা বলছে না না এখন আমাদের একটা পণ রাখা যায়, দুই পার্টিকে দিতে হবে, কৃষ্ণের বাঁশি দিয়েছে তোমাকেও মণিহার দিতে হবে। রাধারানী গলা থেকে মণিহার খোলে ললিতাকে দিয়েছে। তখন কৃষ্ণ যখন পাশা কি একটা নম্বর দিয়ে পাশা ফেলতে হয়, তো নম্বরটাকে পাশা খেলছে আর সে পাশাটা নম্বর আর উঠছে না, মানে তখন রাধারানী মানে তার সৌন্দর্য দেখে মানে রাধারানী কৃষ্ণ থেকে এরকম তাকাচ্ছে, এরকম অঙ্গভঙ্গি করছে, কৃষ্ণের একদম মানে সারা শরীরে শিহরণ আসছে, তো পাশা ঠিকই ফেলতে পারছে না, তো নম্বর ঠিকই আসছে না। তো কৃষ্ণ রেগে গেছে, বলছে ললিতা দেখো তোমার এই সখী আমাদের খেলতেই দিচ্ছে না, না কি খেলতে দিচ্ছে না, না দেখো আমার দিকে এরকম তাকায়, এরকম অঙ্গভঙ্গি করে, আমি মন স্থির করে রাখতে পারি না, তাই আমার পাশা ঠিক করে চলছে না। ললিতা বলছে হ্যাঁ সেটা তোমাকে মনটা স্থির করো, তা মন স্থির নয় তুমি খেলা করবে কি করে? তো তখন তখন তোমার রাধারানী, হ্যাঁ রাধারানী পালা পড়েছে। তো রাধারানী যখন পাশা খেলতে শুরু করেছে, রাধারানী যে নম্বর ডেকেছে সঙ্গে সঙ্গে সেই নম্বরে এসে গেছে। হ্যাঁ তখন কৃষ্ণ রেগে উঠেছে, হ্যাঁ না আমি তোমার সঙ্গে আর খেলা করবো না, এখানে ঝগড়া শুরু করে দিয়েছে, তোমাদের মতো লোকেদের সঙ্গে খেলা করতে হয় নাকি, তো এইরকম করছো আমার মনকে বিভ্রান্তি করছো, আমি এখন গরুচরণ গোচার গোচারাতে চলে যাবো। তখন ললিতা বলছে না না এটা বললে হবে না, কৃষ্ণ বলছে আমার বাঁশিটা দিয়ে দেওয়া তো তাড়াতাড়ি, আমি যাবো এখন গোচারণে সব অপেক্ষা করেছে। তো ললিতা বলছে না না তোমাকে এখনই বাঁশি দেবো না, তুমি কি উপহার দেবো আমাকে বলো, তাহলে তোমাকে আমি তোমার বাঁশি দেবো, নাহলে এমনি বাঁশি দেবো না। তখন কৃষ্ণ বলছে দেখো ললিতা আমি তোমাকে কি উপহার দেবো বলো, হ্যাঁ আমার তো কিছুই নেই, আমার আমার বলতে আমি নির্ধনী, আমি তো গরিবের গরিব, আমার সব ভক্ত গরিব, আমি তো অনাথের নাথ গরিবের লোক, আমি তা আমার দুটো জিনিস আমার জীবনে আছে, একটা আমার মন আর এই বাঁশি একটা আছে। প্রথমে তো বলছিল ললিতা বলছিল কৃষ্ণ কি পণ রাখবে, তার কি আছে, এটা শুকনো বাঁশি বাঁশের কাঠ আছে তার কাছে, সেটা কিছুই নেই, তো সে ঠিক আছে তুমি সেটাই দাও। কৃষ্ণ বলছে দেখো আমার তো ধন বলে কিছু নেই, আমার মন আছে আর এই বাঁশের কাঠিটা আছে, আর আমার মনটা তো অলরেডি আমার কাছে নেই, তোমার সখী আমার মনটাকে নিয়ে তার হৃদয়ের মধ্যে লুকিয়ে ধরে রেখেছে, আমার মনটা সেখানে পড়িয়ে আছে, তার হৃদয়ের মধ্যে সে বেঁধে রেখে দিয়েছে, আর এই শুকনো বাঁশের কাঠটা যেটা তুমি নিয়ে যাবে তার আমার কাছে আর কি থাকবে, এইটা আমাকে দাও। হ্যাঁ তো ললিতা বলছে না না তা হবে না, তোমাকে দেখতে হবে। তখন কৃষ্ণ বলছে না তাহলে একটা হতে পারে, তুমিও যে আমার মনকে ওই রাধারানীর হৃদয় থেকে বাহির করে আনে যেতে পারবে, তাহলে আমি তোমাকে বাঁশিটা দিতে পারি। তো এইরকম বললে তখন কৃষ্ণ রাধারানীকে আলিঙ্গন করেছেন, তো এইভাবে ওদের পাশা খেলা সেখানে সমাপ্ত হয়েছে। তো এই প্রতিটি খেলা এইভাবে আমরা দেখতে পারছি যে কৃষ্ণ কিভাবে লীলা বিলাস করছেন, যে যে কথা প্রথম দিন আমি বলেছিলাম যে সব সময় যত প্রকার রস আস্বাদন করা হয়েছে মধুর রস হচ্ছে সব প্রকার শ্রেষ্ঠ, কিন্তু মধুর রস ভগবান কৃষ্ণকে কে আস্বাদন করাতে পারে, যারা সেরকম উন্নত শ্রেণীর ভক্ত আছেন। তো ভগবান কৃষ্ণ এই বৃন্দাবনে লীলা বিলাস করছেন, সবাই জানে যে ভগবান কৃষ্ণ সবসময় ব্রজগোপিকাদের সঙ্গে লীলা বিলাস করেন। তো একবার এই ব্রজগোপিকারা তারা রাধারানীকে নিয়ে তার একটা পরিকল্পনা করছেন যে দুর্বাসা মুনি আশ্রমে যাবে, তো দুর্বাসা মুনির আশ্রমটা হচ্ছে যমুনার ওপারে, তখন বর্ষার দিন, তো সেখানে পাড়ে গিয়ে দেখছে সে যমুনা জল একদম নদী ভরে রয়েছে, তো ওপারে কি করে যাবে? তখন সমস্ত গোপীরা রাধারানীকে নিয়ে কৃষ্ণের কাছে এসেছে, বলছে হে কৃষ্ণ আমরা কিছু বুদ্ধি দাও, আমরা যমুনা পেরিয়ে আমি তো দুর্বাসা মুনিকে খাওয়াতে চাইছি, দুর্বাসা মুনির আশীর্বাদ নেব, তো আমাদেরকে বললো আমরা কি করে ওপারে যেতে পারি, যমুনার অত জল। তো কৃষ্ণ বলছে না কোনো চিন্তা নেই, তোমরা যাও আর যমুনা নদীকে বলো তোমাদের রাস্তা ছেড়ে দেবে। না কি বলবো, না তোমরা বলো যে জগতে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে সব থেকে পাক্কা ব্রহ্মচারী, কৃষ্ণ মতো ব্রহ্মচারী কেউ নেই। তখন সব গোপীরা হাসছে, বলছে কি ব্রহ্মচারী, তুমি সবসময় আমাদের সঙ্গে ঘোরাফেরা করছো, সারাদিন আমাদের সঙ্গে থাকো, আর তুমি কি করে ব্রহ্মচারী হলো? তো কৃষ্ণ আমি ব্রহ্মচারী নয়, তোর বিশ্বাস করো না, আর তোমরা গিয়ে দেখো, তোমরা গিয়ে যমুনাকে বলো যে কৃষ্ণ আসল ব্রহ্মচারী থাকে, তাহলে আমাদেরকে তুমি রাস্তা দাও। তখন গোপীরা তখন গিয়েছে যমুনা নদী, এ মা যমুনা দেবী, যদি আপনি মনে করছেন কৃষ্ণ আসল ব্রহ্মচারী, তাহলে তুমি আমাদেরকে রাস্তা দাও, আমরা ওপারে যাব। আর যখন এই কথা গোপীরা বলছে, সঙ্গে সঙ্গে যমুনার জল কম হয়েছে, রাস্তা খুলে গেছে, তখন গোপীরা ওপারে চলে গেছে। তো ওপারে গিয়ে রান্না বান্না করে তো দুর্বাসা মুনিকে খাওয়াইছে, খায় তার কাছে আশীর্বাদ নিয়েছে, আমাদের যেন মতি গতি কৃষ্ণের চরণে থাকুক, তার প্রতি ভক্তি আমাদের বাড়ুক, আমরা যেন জীবনে কৃষ্ণকে লাভ করতে পারি, এই প্রার্থনা টার্থনা করে তার সেবা পূজা করে আশীর্বাদ, দুর্বাসা মুনি আশীর্বাদ দিয়েছেন। তো আশীর্বাদ নিয়ে আবার গোপীরা ফিরে এসেছে, তো ফিরে আবার নদীতে পৌঁছেছে, তো দেখছে সে নদীর জল পুরো ভরা। তখন ফিরবে কি করে? তো এখনই যাবে কি করে, কোনো উপায়ান্তর নাই। তখন দুর্বাসা মুনির কাছে ফিরে এসেছে, দুর্বাসা মুনিকে জিজ্ঞাসা করছে যে আমরা এরকম তো এসে গেলাম, এখন যেতে পারছি না, তাহলে আমরা কি করে নদী বেরোতে পারবো, একটু উপায় বলে দেন আমাদেরকে। দুর্বাসা মুনি বলছে না কোনো চিন্তা নাই, তোমরা শুধু যাও আর যমুনা দেবীকে বলে হে যমুনা দেবী, দুর্বাসা মুনি বহুদিন ধরে নিরাহারে রয়েছেন, কোনো খাওয়া দাওয়া করেন না। তখন গোপীরা আসতেছে, কি ব্যাপার, আমরা অত রান্না করে তোমাকে আকন্ঠ ভোজন করালাম, আর কি করে আমরা বলবো যে তুমি খাও না? তখন দুর্বাসা বলছেন হ্যাঁ, তুমি গিয়ে যমুনাকে বলো যদি এটা সত্য হয় যে দুর্বাসা অনেকদিন ধরে নিরাহারে রয়েছেন, তাহলে তুমি আমাদেরকে রাস্তা দাও। তখন গোপীরা চিন্তা করছে, ভালো, এই চেলা যেরকম গুরু সেরকম দেখছি, চেলা আমাদের সঙ্গে ঘুরে বেড়ায় আর বলছে আমি ব্রহ্মচারী, আর এই গুরু আকণ্ঠ ভোজন করলো আর বলছে আমি নিরাহার রয়েছে, ঠিক আছে তাহলে আমরা যাই। তখন গিয়ে যখন তারপরে সেখানে যমুনা নদীর তীরে পৌঁছেছে, আর যমুনা গ্রাম প্রার্থনা করে বলছে হে যমুনা দেবী, যদি এই কথা সত্য হয় যে দুর্বাসা মুনি নিরাহারে রয়েছেন, তাহলে আপনি আমাদেরকে রাস্তা দেন, আমরা উপরে যাব। তারা দেখি সত্যি সত্যি রাস্তা খুলে গেছে, তখন তারা নদীতে হেঁটে হেঁটে উপরে চলে গেছে। সব গোপীরা খুব আশ্চর্য, এটা কি করে সম্ভব হয়, এটা নিরেট মিথ্যা কথা, তো কৃষ্ণ সবসময় আমাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আমরা জানিও ব্রহ্মচারী নয়, আর আমরা দুর্বাসাকে অত করে খাওয়ালাম, ও নিরাহারী নয়। তখন সবাই কৃষ্ণের কাছে গিয়েছে, তো কৃষ্ণ আমাকে বুঝিয়ে বললুন এটা কি করে সম্ভব হয়, তো যমুনা কি করে এটা সত্য বলে মনে করলো যে তুমি ব্রহ্মচারী আর দুর্বাসা হাতে নিরাহারে রয়েছে, আমাদের পেট ভরে খাওয়ালাম। তখন কৃষ্ণ বুঝিয়ে বলেছেন যে দেখো, তোমরা মনে করো আমি ব্রহ্মচারী নয়, যে তোমাদের সঙ্গে আমি সবসময় ঘুরে বেড়াই, কিন্তু আমার মনকে আমি সবসময় নিয়ন্ত্রণে রেখেছি, তোমাদের সঙ্গে থাকলেও আমার মন আমার নিয়ন্ত্রণে থাকে, তাই আমি শুদ্ধ ব্রহ্মচারী রয়েছি। আর আমার গুরুদেব দুর্বাসা মুনি, তোমরা হয়তো অনেক খাওয়াইছ বলে বলছো, কিন্তু খাওয়াইছ, কিন্তু খাওয়ার প্রতি লোভ নাই, খাওয়ার স্বাদ সে গ্রহণ করে না, তাই খাওয়ানো না খাওয়ানো তাকে প্রভাবিত করে না, তা আমি আমার মনকে নিয়ন্ত্রণ করেছি, তাই এটা আমাকে প্রভাবিত করে না। সেরকম কৃষ্ণ প্রমাণ করে দিয়েছেন যে তিনি হচ্ছেন শুদ্ধ ব্রহ্মচারী। তো ঠিক সে রাধারানীর সম্পর্কে বর্ণনা করা হয়েছে, সেবার রাধারানী কোন একটা জায়গায় কৃষ্ণের সেবা করে কুঞ্জে কৃষ্ণের কাছে বসে আছেন। ততক্ষণ ব্রজে খুব প্রচার হয়ে গেছে যে রাধারানী হচ্ছে কলঙ্কিনী, তা কৃষ্ণ কলঙ্কিনী বলছে তাকে। তো রাধারানী কান্না করতে শুরু করছে, বলছে আমি আর এই দুঃখ এই কষ্ট সহ্য করতে পারবো না, ব্রজের সবাই আমাকে এরকম দুর্নাম দিচ্ছে, সবাই আমার অপবাদ বলে বেড়াচ্ছে, আমাকে এমনকি উপাধি দিয়ে দিয়েছে যে আমি হচ্ছে কৃষ্ণ কলঙ্কিনী। আমাকে তুমি বলো কেন আমাকে এরকম বলে, আমি তোমাকে ভালোবাসি এটা আমার দোষ? কিন্তু জগতে তোমাকে কে ভালোবাসে না? ব্রহ্মা তোমার পূজা করে, শিব পূজা করে, তুমি সর্বলোকের পূজ্য, সবাই তোমার পূজা করে, সবাই আরাধনা করে, যত মুনি ঋষি যোগী সবাই তোমার আরাধনা করে, সবাই তোমাকে ভালোবাসে। তো আমি ভালোবাসি তো আমার কি দোষ আছে যে সারা ব্রজের লোক আমাকে কলঙ্কিনী বললে কেন? আমি আর দেহ ধারণ করব না, আমি বিষ পান করে আমি আত্মহত্যা করব, এটাই নিশ্চিত। আমি আর সহ্য করতে পারছি না, আমার কলঙ্ক সারা ব্রজে এরকম গেয়ে বেড়াচ্ছে। তিনি কৃষ্ণ হাসতে হাসতে রাধারানীকে সান্ত্বনা দিচ্ছে, না না তুমি কোনো চিন্তা করো না, অতি সত্তর তোমার নামে এই যে কলঙ্ক দিচ্ছে আমি সে সব কিছু দূরীভূত করে দেব। তো তার পরের দিন সকালে কৃষ্ণ একটা লীলা প্রকাশ করেছেন। তো ভোরবেলা তো প্রতিদিন কৃষ্ণ ঘুম থেকে জেগে আসেন, আর এই দিন ঘুম থেকে যাচ্ছে না। তো মা তো সাথে চিন্তায় পড়ে গেছে যে কৃষ্ণ অতক্ষণে গেছে ঘুম থেকে যাচ্ছে না কেন। তখন জাগিয়ে দেখছে কৃষ্ণ গায়ে প্রচুর জ্বর, জ্বর আর কাঁদছে। হঠাৎ মা দশদার কাছে এরকম কাঁদতে কাঁদতে একদম অচেতন হয়ে পড়ে গেছে, জ্বর হয়ে গেছে। তো মা দশদা একদম মূর্ছা হয়ে পড়ে গেছে। তো মা দশদা কান্না করতে শুরু করেছে, এ আমার কানাই, আমি তোমার মা ডাকছি, তুমি উত্তর দাও কি হলো, এরকম কৃষ্ণের অবস্থা হয়ে গেছে। তো মা দশদার চিৎকার শুনে যে নন্দ মহারাজ এসেছে, নন্দ মহারাজ এসে দেখছে এরকম কৃষ্ণ তার আর গায়ে কোনো শক্তি প্রাণ নেই, এরকম অবস্থা। মা যশোদা কান্না করতে হলে মূর্ছা হয়ে পড়ে গেছেন। তো নন্দ মহারাজ এরকম অবস্থা দেখে তিনি এসে কান্না করতে শুরু করেছেন, যে কি অবস্থা হবে এখনই। তখন সবাই এসে এরকম অবস্থা দেখছে যে কৃষ্ণের এরকম অবস্থা, তখন কি হবে না। তখন আয়ুর্বেদিক ডাক্তার কবিরাজের খোঁজ করছে, না প্রথমে তার অনেক মন্ত্রতন্ত্র পাঠ করছে, মনে করছে মন্ত্রতন্ত্র পাঠ করলে কৃষ্ণ ঠিক হয়ে যাবে, আর যে যা করছে ঝাড় ফুঁক তার কিছু তো কৃষ্ণ ভালো হচ্ছে না। তো নন্দ মহারাজ অনেক লোক পাঠিয়েছে গ্রামে গ্রামে, একটা ভালো কবিরাজকে নিয়ে আস, আর কোনো ভালো কবিরাজ পাচ্ছে না। তো নন্দ মহারাজ খুব চিন্তিত হয়ে তো দরজার কাছে বসে আছেন, দেখছেন একটা সুন্দর অল্প বয়স্ক ছেলে, তার মুখমণ্ডল দেখতে খুব স্নিগ্ধ, সে পদ্ম ফুলের মতন খুব গম্ভীর, সে গলায় একটা ঝুলি ধারণ করছে, হাতে একটা জ্যোতির একটা আয়ুর্বেদের বই ধরেছে, আর কিছু বড়ি জড়িবুটির ঝুলি ধরে এসেছে। আর সেই ছেলেটা বলছে আমি তোমাদের সবাইকে জানাতে চাই আমি হচ্ছে একজন আয়ুর্বেদিক কবিরাজ চিকিৎসক, এইরকম কোন রোগ নেই আমি ভালো করতে পারি না। নন্দ মহারাজ খুব খুশি হয়ে গেছেন, আরে আমার তো কবিরাজের খোঁজ করেছিলাম। তখন নন্দ মহারাজ এই তরুণ কবিরাজকে নিয়ে গেছেন, নেতার পদধৌত করেছেন, তাকে জায়গায় বসে বলছেন দেখো আমার পুত্রের এরকম অসুখ হয়েছে। আসলে এই কৃষ্ণ এক শরীরে এদিকে অসুখে পড়ে আছেন, আর এক রূপে কবিরাজ রূপ ধারণ করে এসেছেন, কবিরাজ রূপ ধারণ করে, ছোট যুবক কবিরাজ রূপ ধারণ করে এসেছেন। সেই কৃষ্ণকে কিন্তু নন্দ মহারাজ বুঝতে পারে না এই কৃষ্ণ বলে। তো কবিরাজকে নিয়ে গেছেন, তখন সে খুব গম্ভীর হয়ে বসে আছে কৃষ্ণের কাছে। মা যশোদা সবাই কান্নাকাটি করছে, সবাই চিন্তা করছে কবিরাজ এসে গেছেন, এখন তো আমার ছেলেকে ভালো করতে পারবে। তখন কৃষ্ণ নাড়ি দেখছে, কবিরাজ নাড়ি দেখে বলছে ও কোন চিন্তা নেই, এখনও প্রাণ আছে, এক ঝুকঝুক প্রাণ আছে, আর আমি ঠিক রোগটা ধরতে পেরেছি। তোমার ছেলের কি রোগ হয়েছে আমার জানা আছে, তো আমার ঔষধও আছে, রোগ ভালো হয়ে যাবে, কিন্তু অন্নপান দরকার। অন্নপান জানো তো, ঔষধ মিশে যেটা খায় এটা অন্নপান দরকার। তো কি সে অনুমান বলুন, তাড়াতাড়ি আমরা ব্যবস্থা করবো, অন্নপান কি দরকার। তো অন্নপান হচ্ছে যে কোন সতী নারীকে এক সহস্র ছিদ্র বিশিষ্ট একটা কলস নিয়ে যমুনা থেকে জল নিয়ে আসতে হবে, এক সহস্র ছিদ্র থাকবে কিন্তু এক বিন্দু জল যেন নিচে না পড়ে, তাহলে সেই জল দিয়ে তিন গন্ডুসা জল দিয়ে আমার কাছে যে ঔষধ আছে এই ঔষধটা মিশিয়ে যে কৃষ্ণকে দেওয়া হবে সে এক্ষুনি সুস্থ হয়ে যাবে। তখন ব্রজে প্রচার করা হয়েছে, আর সব সতী নারীরা যারা মনে করে সতী নারী তারা স্বামীর সেবা করছে ভালোভাবে তারা সব এসেছে। যারা যাচ্ছে আর কেউ সে জল ভরে উঠাচ্ছে, সব জল পড়ে আছে আর হচ্ছে না। হ্যাঁ, তারপরে কি বলছে যে সে সতী নারীর নিষ্ঠা অত থাকবে, একটা চুল কৃষ্ণের চুল দিয়ে সেতু বন্ধন বন্ধন হবে, সে সেই চুলের উপরে গিয়ে যমুনার মাছ থেকে জলটা তুলে নিয়ে আসবে। কে এরকম করতে পারে? কেউ কেউ বলছে আরে ওই জটিলা কুটিলাকে ধরে নিয়ে আস, তারা সবসময় ড্রাম বাজাচ্ছে ওরা সতী নারী সতী নারী, দেখা যাক ওরা কি সতী নারী কিনা। তখন কুটিলা এসেছে, তখন কুটিলা আসে খুব সগর্বে, সে তো মনে করছে আমি সতী নারী, খুব গর্বের সহ কলশ নিয়ে গিয়ে যখন ওই যে চুল যে সেতু বাঁধানো হয়েছিল তার পাটা রেখেছে, সে ধস করে সেতুটা ভেঙে গেছে, সে সোজা গিয়ে জলে পড়েছে, পুরুষের আগে তাকে তারা জল থেকে উঠিয়ে নিয়ে এসেছে। তো কুটিলা খুব লজ্জিত হয়ে গেছে। তারপর তারা মা জটিলা গিয়েছে, আর জটিলা যখন গিয়েছে সে তার মেয়ের অবস্থা তারও হয়েছে, তখন কি হবে? তখন মা দশদার খুব চিন্তা হয়ে গেছে যে কেউ তো এরকম নেই যে জল আনতে পারবে, আমার ছেলে ঔষধ পাবে, তাহলে তার ছেলের অবস্থা কি হবে? তখন মা দশদা বলছে আমি তো ছোটবেলা থেকে আমার পতির সেবা মন প্রাণ দিয়ে করেছি, তাহলে হে জ্যোতিষ তাহলে আমি গিয়ে জলটা নিয়ে আসি। তখন কৃষ্ণদাস জ্যোতিষ তো মা চিন্তায় পড়ে গেছে, মাকে তো বেকায় দিয়ে ফেলতে পারবো না এখন, তো মাকে কি করে পাঠাই? তখন সে জ্যোতিষ রূপে কৃষ্ণ বলছে নন্দ মহারাজকে, না এই রোগীর মা আনলে হবে না, রোগীর মার বেচারকে আবার যে কেউ আনলে তো হবে। তখন মা দশদা বলছে তাহলে কে আনবে, আমরা তো সবাইকে পাঠাচ্ছি। তখন মা দশদা বলছেন আথা তো আপনি যখন কবিরাজ, আপনি তো অল্প বেশি জ্যোতিষ বিজ্ঞান আপনার জানা থাকবে, আপনি একটু গণনা করে দেখুন না এই ব্রজে এরকম কে নারী আছে যে জল আনলে হবে। তখন জ্যোতিষ রূপে কৃষ্ণ সব মানে ধরে লেখনের ধারে বসে গেছে, আর বসে কিছু আঁকেছে যা তার লেখেছে আর কি, একটা লেখেটে বলছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি একজনেই রয়েছে, ওই যদি জল আনবে তাহলে ঠিক হবে, একজনে সতী নারী, ওই সতী নারী যদি জল আনবে তাহলে ঠিক হবে। তো কে? সে তো বৃষভানন্দিনী রাধা, তার মতন সত্যি নারী কেউ নেই, তাকে যদি নিয়ে আসতে পারো তাহলে হবে। সঙ্গে সঙ্গে মা যশোদা রাধারানীর কাছে খবর পাঠিয়েছে, আর রাধারানী খুব খুশি যে কৃষ্ণের সেবায় লাগবে। তখন রাধারানী এসেছেন, আর ইতিমধ্যে সে কৃষ্ণের চুল কেটে এই যে কবিরাজ কি করে সেটা সেতু বাঁধিয়েছে। তখন রাধারানীকে মা যশোদা বলছে যে তোমাকে জল নিয়ে আসতে হবে। রাধারানী খুব বিনম্রভাবে প্রণাম করে খুব নম্র হয়ে হ্যাঁ সে কলস নিয়ে যাবে, সে কলস দিকে তাকিয়েছে, সে কলসের ভিতরে কৃষ্ণের মুখ দেখতে পারছে। কৃষ্ণ বলছে তোমার কোনো চিন্তা নাই, তুমি যাও কলস নিয়ে সেখানে। তারপরে যমুনায় যখন গিয়েছে একদম মন প্রাণ ধ্যান দিয়ে সে চুল যে সেতু বান্ধনে গিয়েছে যমুনার মাঝে, তখন সেখান থেকে জল যখন উঠাবে সে জলের ভিতরে কৃষ্ণ, তখন কৃষ্ণ কি করেছেন তার অচিন্ত শক্তি দিয়ে তার সহস্র অঙ্গুলি হয়েছে, সে সহস্র অঙ্গুলি দিয়ে সব ছিদ্রগুলো বন্ধ করে ধরে রেখেছে কৃষ্ণ সেখানে। তখন রাধারানী জল উঠিয়েছে, জল উঠিয়ে আবার ললিতাকে বলছে ললিতা দেখো তো আমার জল পড়ে যাচ্ছে না। তো ললিতা বলছে না এক বিন্দু জল তোমার পড়ছে না। তখন রাধারানী খুব খুশি হয়ে সে জল নিয়ে ওখান নন্দ মহারাজের বাড়িতে এসেছে। তখন সে জ্যোতিষ কি করছে বলছে তিন গণ্ডসে জল আমাকে দাও, সে তিন গণ্ডসে জল দিয়ে একটু জড়িবুটি নিয়ে এসে তো গুলিয়ে কৃষ্ণকে পান করে দিয়েছে, সঙ্গে সঙ্গে উঠে গেছে, একদম তেজি আন কৃষ্ণের পুরো অসুস্থ হয়ে গেছে। তখন জ্যোতিষটা বলছে দেখেছ এই ব্রজে যদি কেউ সতী নারী থাকে তাহলে একমাত্র হয়তো শ্রীমতী রাধারানী। তো সেই দিন থেকে রাধারানী পুরো সতী যে সারা ব্রজে প্রচারিত হয়ে গেছে। এইভাবে রাধারানী ভগবান কৃষ্ণ, তো রাধারানীর মহিমা সারা ব্রজবাসীদের মধ্যে প্রচার করেছেন। তো এই কৃষ্ণ যে রাধারানীর কাছে যায় এটা তো প্রথমে জটিলা কুটলা জানত না, জটিলা কুটলা কিন্তু কৃষ্ণকে প্রথম খুব ভালোবাসত, আর কৃষ্ণকে ছোটবেলা থেকে জটিলা কুটলা ভালোবাসত। তো একদিন এরকম কৃষ্ণ কি করছেন মানে কৃষ্ণ যে রাধারানী কৃষ্ণের কাছে যায় এটা জানার আগে কৃষ্ণ একবার গিয়ে জটিলার বাড়িতে চারপাশে ঘোরাফেরা করছেন। তো জটিলা জিজ্ঞাসা করছে আরে কানাই তুই এখানে কি করছিস? না ওই আমার ধবলি গাভীর বাছুরটা কোথায় হারিয়ে গেছে, আর সে গাভীটা খুব উচ্চস্বরে হম্বা হম্বা আওয়াজ করছে, হ্যাঁ শব্দ করছে, তাই আমি ওই বাছুটা খুঁজতে এসেছি। তখন যোগমায়ার শক্তির প্রভাবে এই জটিলার তার মনে দয়া এসেছে, বলছে আরে আমার বাচ্চা, তুমি রোদে ঘুরে ঘুরে তোমার মুখটা লাল হয়ে গেছে, আর তুমি আসো আসো, হ্যাঁ একটু এখানে দুধ পান করে যাও, হ্যাঁ না একটু জল পান করে যাও। তখন সে এসেছে, তো বলছে রাধারানীকে, বলছে না যাও তুমি একটু জল দাও। রাধারানী একটু লজ্জা করে করে মুখটা ঢাকা দিয়ে জল দিচ্ছে। তখন জল পান করে কৃষ্ণ বেরোবেন, তখন জটিলা বলছে আরে কৃষ্ণ, আমার যে গাভী দহন করবার লোক সেটা অনেক দেরি করে দিয়েছে, তাই আমার দেরি হয়েছে, গাভী দহন করে দেরি হয়ে যাচ্ছে, আমি তো জানি তুমি ভালো গাভী দুধ দহন করতে পারো, তো একটু আমাদের গাভীটা দহন করে দাও। তখন কৃষ্ণ বলছে ঠিক আছে আমি তোমাদের গাভী দহন করে দেবো। তখন বাছুরকে ছেড়েছে, বাছুর দুধ খাবে, তো এখন বাছুরটাকে ধরবে কে? জটিলা তো বুড়ি হয়ে গেছে, দেখতে পারে না। তো জটিলা বলছে রাধারানীকে, বৌমা তুমি এসে একটু এই বাছুরটাকে ধরো। তখন আর রাধারানী সামনে আসতে চায় না, খুব লজ্জা করে। তো জটিলা বলছে আরে তুমি লজ্জা করছো কেন? আরে এ তো আমার তো বাড়ির ছেলে, একে লজ্জা করতে হয় নাকি? কিন্তু আসলে রাধারানী লজ্জা করছে না, সে মুখে গুড়টা লাগিয়ে নিচে থেকে কৃষ্ণকে দর্শন করছে, দর্শনে খুব আনন্দ পাচ্ছে রাধারানী। তখন কৃষ্ণ যখন তারপরে গাভীর একদিকে সে দুধ দহন করছেন, আর রাধারানী বাছুরকে ধরেছেন, আর কুটিল জটিলা তো উপায়ের বসে আছে, ও দেখতে পারছে না, এমনি তো অন্ধ দেখতে পারে না, আর এদিকে কৃষ্ণ দুধ দহন করবে কি, তার মন তো পড়েছে রাধারানীর কাছে, দুধটা এরকম দহন করে সব দুধগুলো নিচে পড়ে যাচ্ছে, আর এদিকে কৃষ্ণ রাধারানীকে দর্শন করছেন। তো রাধারানী ভয় পাচ্ছে, যে সব রাধারানী দেখতে পারে সব দুধ নিচে পড়ে যাচ্ছে, কৃষ্ণ আমার দিকে তাকিয়ে আছেন, সেখান কি অবস্থা হবে? তখন কৃষ্ণ যে দুগ্ধ দহন করছেন, তো গাভীটা এত আনন্দ পাচ্ছে যে কৃষ্ণ দুগ্ধ দহন করছেন, সে যা দুগ্ধ দিবে তা থেকে আরো বেশি পরিমাণে দুগ্ধ দিচ্ছে, তার ফলে কিছু অতক্ষণ কৃষ্ণ দুগ্ধ দহন করছে, সে যে ছিটে পুটা সে পাত্রতে পড়ছে তাতেই সে ভরা একদম, মানে সে কি হাইটা ভরে গেছে। তারপরে জটিলা দেখছে, খুব খুশি হচ্ছে, আরে কৃষ্ণ আমার গাভীটা অত দুধ কোনোদিন দেয় না, তুমি অত ভালো দুধ দহন করতে পারো। তো তারপরে বলছে রাধারানীকে, যে কৃষ্ণ দেখো কৃষ্ণ আজকে অত দুগ্ধ দহন করছে, তুমি কৃষ্ণকে গরম দুধ খাও। তা রাধারানী আরো খুশি হয়ে গেছে যে কৃষ্ণকে সেবা করবার কিছু সুযোগ পাবো। তো এই যে লীলা, এই লীলাতে এখন দেখানো হবে যে কিভাবে কৃষ্ণের রস আস্বাদন করছেন, কিসেতে না কি করে বিপক্ষ পার্টির লোক যারা কৃষ্ণকে রাধারানীর কাছে যেতে চায় না, কৃষ্ণ এইরকম কায়দা করে লীলা করছেন, তারাই আবার কৃষ্ণকে রাধারানীর কাছে পৌঁছে দিয়েছে। হ্যাঁ, তো এইরকম একদিন হচ্ছে মাঘ মাসে, মানে কৃষ্ণ বহুত ফান কি হাস্য রসাত্মক লীলা এভাবে করছেন তার আনন্দের জন্য। তো মকর সংক্রান্তি ছিল মাঘ মাস, তো মকর সংক্রান্তি সকালে কুটিলা দেখছে রাধারানী কোথায় গিয়েছে, তো বলছে মকর স্নান করতে যমুনাতে গিয়েছে। ততক্ষণ কুটিলা যখন ধরে ফেলেছে যে রাধারানী কৃষ্ণের কাছে যাচ্ছে, তো কুটিলা বিশ্বাস করে না যে রাধারানী মকর স্নান করতে গিয়েছে না কৃষ্ণের সঙ্গে মিলিত হতে গিয়েছে, ওর সন্দেহ হয়েছে। সেন কুটিলা নন্দ মহারাজের বাড়িতে গিয়েছে, দেখতে কৃষ্ণ কোথায় গিয়েছে, তো জিজ্ঞাসা কৃষ্ণ কোথায়, তো দাসীরা বলছে আজকে মকর স্নান, তো মা দশদার আজ্ঞা নিয়ে কৃষ্ণ গেছেন যমুনায় স্নান করতে। তখন কুটিলা বুঝতে পারছে, হ্যাঁ এবার বুঝতে পেরেছি, রাধারানী নাই এও নেই, তার মানে কিছু দাগ আছে, ঠিক আছে আমি দেখবো ওরা মকর স্নান করছে না কি করছে। তখন যমুনা হ্রদ যেখানে সেখানে গিয়েছে, দেখছে রাধারানী নেই কৃষ্ণ নেই, তখন বুঝতে পারছে রাধারানীও নেই ও কৃষ্ণ নেই, তারা কোথায় গেছে তারা। তখন খুঁজতে 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 সে কেশি ঘাট পর্যন্ত গিয়েছে, তখন রাধা কৃষ্ণ দুজন মিলে একটা কুঞ্জের মধ্যে তারা বসে আছে, ললিতা বিশাখা আছে, আর গেটের কাছে তুলসীকে কি গার্ড সিকিউরিটি করে রেখেছে, যদি কেউ আসে বলে দেবে। তো তুলসী সেখানে দাঁড়িয়ে আছে, তো তুলসী হঠাৎ দেখছে যে কুটিলা ওদের দিকে আসছে, তুলসী কুঞ্জের ভিতরে দৌড়ে গেছে, হে কুটিলা দিকে আসছে, কুটিলা আসছে, সবাই ভয় পেয়ে গেছে। তো রাধারানী বলছে কৃষ্ণ তুমি কিছু করো, যদি কুটিলা দেখে ফেলে তাহলে অবস্থা খারাপ, তাহলে ও আমার স্বামীকে বলে দেবে, আর আমার সাথে কোনোদিন ঘর বাহিরে আমাকে যেতে দেবে না। তখন কৃষ্ণ বলছে তোমার কোনো চিন্তা নেই, বৃন্দাকে বলেছে, বৃন্দা দেবী তুমি আমাকে অভিমন্যুর মতন সাজিয়ে দাও, আমি অভিমন্যু হয়ে গিয়ে তাকে ঠিকভাবে লাইন করে দেব। তখন বৃন্দা কি করেছে না, কৃষ্ণকে অভিমন্যুর মতন সাজিয়ে দিয়েছেন। তখন কৃষ্ণ গিয়ে এক জায়গায় বসে, কৃষ্ণ গিয়েছেন, গিয়ে দিতে কুটিলা আসছে, তো কৃষ্ণ অভিমন্যুর সুর দিয়ে তার সুরের মতন নকল করে, ও আমার প্রিয় বোন তুমি এখানে কি করছ, তো কুটিলা বলছে তুমি এখানে কি করছ, আমার ভাই তো আমার একটা বলদ হারিয়ে গেছে তো এই দিয়ে খুঁজছিলাম, আর তুমি এখানে কি জন্য এসেছ। তখন কুটিলা বলছে আমার মা জটিলা পাঠিয়েছে, তোমার স্ত্রী এখানে কোথায় কৃষ্ণের সঙ্গে নিশ্চয় রয়েছে দেখবার জন্য। তখন কৃষ্ণ অভিমন্যু সুরে বলছে হ সত্যি নাকি, হ্যাঁ তার অত সাহস, ঠিক আছে আমি এখানে বসে আছি, তুমি গিয়ে খোঁজ কর, যদি তাকে কৃষ্ণের সঙ্গে দেখবে তাহলে আমাকে ডেকে নিয়ে যাবে, আমি দেখবো কি করছে কৃষ্ণের সঙ্গে, আর যে একা একা দেখবে তাকে এখানে ধরে নিয়ে আসে আমার কাছে বলে কৃষ্ণ সেখানে বসে আছে। তারপরে কুটিলা গেল, সেখানে কুঞ্জের বাহিরে ললিতা বিশাখা রাধারানী হ্যাঁ সব তুলসী সব দাঁড়িয়ে আছে। তখন ললিতা বলছে ও কুটিলা তুমি কি জন এখানে এসেছ, আজ কি মকর স্নান করতে এসেছো এখানে। কুটিলা বলছে মকর স্নান করতে আসছে, আমি এখানে আসছি তোমাদের চরিত্রটা কিরকম দেখতে এসেছি। তো ললিতা বলছে চরিত্র, আমাদের চরিত্র কিরকম দেখলে তুমি। তখন কুটিলা বলছে আর দেখবো কি, সব জেনে ফেলেছি সব জেনে ফেলেছি। হ্যাঁ কি জেনে ফেলেছ। তো বলছে আমি তো এখানে হরির গন্ধ পেতে পারছি, মানে কৃষ্ণের নাম হরি, তো হরির গায়ের গন্ধ আমি পেতে পারছি, সেখান থেকে বুঝতে পারছি তোমাদের কি হচ্ছে এখানে। তো হরির শব্দের আর একটা অর্থ হচ্ছে সিংহ, সিংহ মানে হরি। তো ললিতা একটু কটুক্তি করে বলছে ও হরি মানে তুমি সিংহের সন্ধান পেয়েছ, এখানে সিংহ আছে নাকি। কুটিলা বলো বললো কোথায় সিংহ আছে, আমরা অবলা নারী তাহলে আমরা পালাব। শুনে কুটিলা আরো রেগে গেছে, হ্যাঁ বলছে আরে তোমরা তো চরিত্রহীন নারী, তোমরা তো পরপুরুষের বাড়িতে যাবে না, আর পরপুরুষকে বাড়িতে ডেকে নিয়ে আসবে। হ্যাঁ এরকম খুব রাগ মা করে বলছে ঠিক আছে আমি কুঞ্জের মধ্যে প্রবেশ করো, কুঞ্জের দরজা খোল। তো ললিতা বলছে না না আমরা এই দরজা খুলতে পারবো না, এই বনদেবী এসে এই পুষ্পের দরজা তৈরি করে দিয়ে গেছেন, আমাদের খুব অপরাধ হবে, দরজা আমরা খুলব না। তখন কুটিলা রেগে পা দিয়ে একটা লাথি মেরেছে দরজায়, লাথি মেরে কুঞ্জের ভিতরে প্রবেশ করছে। তখন সেখানে সুন্দর পুষ্পসজ্জা করা হয়েছে, আর সেখানে কৃষ্ণের গলার মালা আর রাধারানীর মুক্ত হার দুটো পড়ে আছে। হ্যাঁ এই তো দেখতে পারলাম কি, তোমরা যা এখানে এসে পুণ্য করছ সব পুণ্য বুঝতে পেরেছি, তোমাদের সপ্ত পুরুষ উদ্ধার করবে এখানে, এইরকম মকর সংক্রান্তির পুণ্য হচ্ছে এখানে। রাধারানী বল চল এখন আমার সঙ্গে তুমি, হ্যাঁ আমি এসব দুটো নিয়ে আমি জটিলা মাকে দেখাবো আর পূর্ণমাসীকে দেখাবো, দেখে তোমাদের শাস্তি দেব, তোমরা এইরকম মকর স্নান নাম করে এখানে হ্যাঁ আর সেই সব লীলা করছ। তখন রাধারানী বলছে দেখ কুটিলা আমি তোমার ভাইয়ের শপথ নিয়ে বলছি, হ্যাঁ এখানে কৃষ্ণ আসে না কিছু হয় না, তুমি এরকম বলছ ঠিক আছে, তুমি যা করবে কর। হ্যাঁ রাধারানী কেয়ার করেন যা করবে কর, কারণ রাধারানী তো জানে কৃষ্ণ অভিমন্যু বেশ নিয়ে গিয়েছে। তখন কুটিলা কি করেছে ওই হার গলার হার ফুলের মালা আর সেই রাধারানীর হার নিয়ে গিয়েছে, কার কাছে অভিমন্যু মানে কৃষ্ণ তো অভিমন্যু সাজিয়ে বসে আছে। তো কুটিলা বলছে দেখো ভাই হ্যাঁ আমি গিয়েছিলাম, আর ওই বেটা নন্দের ছেলে ও পালিয়ে গেছে কোথায়, তো পালিয়ে গেলে কি হবে, ও গলার মালা এটা পুষ্পসজ্জার উপরে গলার মালা আর রাধারানীর মণিহার পড়েছিল দেখ। তখন অভিমন্যু খুব রেগে গেছে, মানে কৃষ্ণ অভিমন্যু রূপে রাগের ভান্ডে, হ্যাঁ এইরকম করছে অত সাহস, ঠিক আছে তুমি এখন বাড়ি যাও, আমি বাড়ি ফেরছি না, আমি এখন সোজা চলে যাব কংসের কাছে, আমার একটা বন্ধু আছে গোবর্ধন মল্ল, ও কংসের বাড়িতে কাজ করে, আমি গোবর্ধন মল্লকে গিয়ে বলবো, গোবর্ধন মল্ল হচ্ছে চন্দ্রাবলীর স্বামী, তো গোবর্ধন মল্লকে বলবো দেখ এই নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ ওর তোমার তোমার স্ত্রীকে এরকম নষ্ট করেছে, আর ব্রজের সমস্ত নারীকে চরিত্রকে নষ্ট করছে, শেষে আমার স্ত্রীর সঙ্গে এরকম করছে, তুমি গিয়ে কংসকে বলো, বলে এটা শাস্তি বিধান করো, আমি কংসকে দিয়ে একটা শাস্তি করব, আর তুমি ঘরে ফিরে যাও। কিন্তু সাবধান, তুমি কাউকে, তুমি রাধারানী যখন ফিরে আসবে তাকে কিছু বলবে না, তাহলে ও নন্দ মহারাজকে বলে দেবে, আর কৃষ্ণ নন্দ মহারাজ আবার ব্রত থেকে পালিয়ে যাবে অন্য দেশে, আমি চাই ওদের কাছে আরেস্ট করে একটু শাস্তি দেব। তখন কুটিলা শুনে, কুটিলা বাড়িতে গিয়েছে, হ্যাঁ হ্যাঁ এটা বলে দিয়ে এই ছদ্মবেশী কৃষ্ণ কি করেছে না, মথুরার দিকে হাঁটা শুরু করেছে, সে মথুরা না গিয়ে কোথাটি লুকিয়ে বসে আছে, যায় না। তার কুটিলা বাড়ি ফেরে গেছে, তো বাড়িতে গিয়ে মাকে সব ঘটনা বলেছে, যে এরকম আমি দেখলাম, আর আমি দাদাকে সব বলে দিয়েছি, আর দাদা গিয়েছে কংসের কাছে কমপ্লেন করতে। জটিলা কুটিলা বাড়িতে বসে আছে, তো রাধারানী এসে গেছেন, আর রাধারানীকে আর কিছু বলছে না। তো কৃষ্ণ এই অভিমন্যুর বেশে জটিলা কুটিলার বাড়িতে গিয়েছে, তো গিয়ে বলছে, দেখো আমি কংসের কাছে নালিশ করে দিয়ে এসেছি, আর কংস 100 সৈন্য পাঠাচ্ছে, এই নন্দ মহারাজা কৃষ্ণকে আরেস্ট করে আজকে নিয়ে শাস্তি দেবে মথুরায়। কিন্তু সাবধান, আমি শুনেছি এই কৃষ্ণ অত বদমাস, ও নাকি আমাদের বাড়িতে আমার বেশ পরে আজকে আসবে বিকালের দিকে, হ্যাঁ তোমরা খুব সাবধান, তোমরা মেন গেট বন্ধ করে দাও, ছাতের উপরে বসে থাকবে, যদি ওই কৃষ্ণ যদি আমার বেশ পরে আসে তাহলে তাকে সাবধান ভিতরে ঢুকতে দেবে না, আমি ঘরে লুকিয়ে থাকছি। একথা বলে কৃষ্ণ কি করেছে, রাধারানী ঘরে ঢুকে গেছে, আমি এখানে ঘরে আছি, তোমরা এবারটাকে ভিতরে ঢুকতে দেবে না। তখন জটিলা কুটিলা গেট বন্ধ করে দিয়ে যে ছাতের উপরে বসে আছে, তারপরে গধূলি সময় গোচারণ শেষ করে অভিমন্যু ফিরেছে, তো অভিমন্যু ফিরেছে দরজার কাছে পৌঁছে গেছে, জটিলা কুটিলা বলছে, হে কৃষ্ণ সাবধান, আর এক পাশ এখানে যাবে না, তুমি আমাদের ঠকাবে, তুমি আমার, জটিলা কুটিলা বলছে, আমার ভাইয়ের পোশাক পরে এসছো না, ভাইয়ের মতো পোশাক পরলে কি হবে, আমরা ঠিক চিনতে পারছি, তুমি কৃষ্ণ বদমাশ তার কোথাও জায়গা পাচ্ছ না। তখন অভিমন্যু বলছে, কি ব্যাপার, আমি কি কৃষ্ণ, আমি তো অভিমন্যু, তুমি অভিমন্যু বেশি চালাকি করছো, আমরা সব জানি, আগে থেকে আমার ভাই বলে দিয়েছে তুমি আমার ভাইয়ের বেশ পোশাক পরে আসবো, আর যত প্রকারের অভিমন্যু বুঝাচ্ছে এরা তারা বুঝছে না, বলছে আর এক পায়ে দিকে আসবে, এই দেখো পাথর ধরে আমরা বসে আছি, এই পাথর ধরে তোর মাথাটা গুঁড়ো করে দেবে মানে। তখন অভিমন্যু চিন্তা করছে মহা সমস্যা, তো এদেরকে অবশ্যই ভূত চেপেছে, ভূতে না চাপলে এরকম কেন করে। অভিমন্যু কি করবে, ঘর তো ঢুকতে পারছে না, সারা রাত গ্রামে গ্রামে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথায় ওঝা ডেকে নিয়ে আসবে। তো অভিমন্যু সারা রাত গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, আর কৃষ্ণ সারা রাত রাধারানীর সঙ্গে আনন্দে বসে আছেন, রাধারানী কি। তো এরকম রাধারানী সঙ্গে কৃষ্ণের বহু লীলা বিলাস হয়েছে, আমরা কালকে আর কিছু লীলা বিলাস আলোচনা করব, তা আজকে আমি কয়েকটি লীলা বিলাস বলব, যে রাধারানীর কারুণ্যতা কত কৃপাময়। কালকে আমি বলেছিলাম যেভাবে কৃষ্ণের ঐশ্বর্য লীলা রয়েছে, মাধুর্য লীলা রয়েছে, আর ঔদার্য লীলা রয়েছে, সেরকম আমরা সবসময় রাধারানীর মাধুর্য লীলা পড়ি, কিন্তু রাধারানীর ঐশ্বর্য লীলাও রয়েছে। রাধারানী সেরকম খুব উদার, কালকে তার একটা ঔদার্যের লীলা আমি বলেছিলাম, রাধারানী কিভাবে একটা শিয়ালকে সঙ্গে সঙ্গে সখী রূপ দান করেছিলেন, ঠিক সেইরকম আজকে থেকে 500 বছর পূর্বে আমাদের চৈতন্য মহাপ্রভু আন্দোলনের বিভিন্ন আচার্যদের প্রতি রাধারানী বিভিন্নভাবে কৃপা করেছেন, তার কয়েকটা সংক্ষিপ্ত লীলা বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। যখন রূপ আর সনাতন তারা বৃন্দাবন থেকে ভজন করতেন, তো রূপগোস্বামী এক জায়গায় থাকতেন, তো একদিন রূপগোস্বামীর খুব ইচ্ছা হয়েছে যে আমি সনাতন গোস্বামীকে, সনাতন গোস্বামী বড় ভাই, আমি কিছু পায়েস রান্না করে খাওয়াবো, কারণ রূপগোস্বামীর এরকম বাসনা হয়েছে, তারা তো মাধুকরি করে খায়, আর সেদিন মাধুকরিও করতে যায় না, আর পায়েস কোথায়, কিন্তু মনে বাসনা হয়েছে। তো তখন কৃষ্ণপর্ক ব্রজগোপিকা এসেছে, তো ব্রজগোপিকা বলছেন, কি গোসাই তুমি সারাদিন আজকে মাধুকরি করে করতে যেতে যাও না, আর ঘরে বসে বসে কি করছো, কি খাবে, তো আমি তোমার জন্য কিছু চাল আর দুধ আর চিনি ইত্যাদি নিয়ে এসেছি, তুমি এগুলো আজকে পায়েস বানিয়ে খাবে। তো রূপগোস্বামীকে দিয়েছে, রূপগোস্বামী চিন্তা করছেন আমি আবার বানানো তো তোরা তো কোনদিন রান্না করে না, মাধুকরি খায়। তখন সে যে ব্রজের যে সে মেয়েটি বলছে, ও তুমি চিন্তা করো না, তুমি রান্না জানো না, আমি তোমার জন্য রান্না করে দেবো। তো সঙ্গে সঙ্গে গিয়ে সে রান্না করেছে, খুব অতিশত পায়েস রান্না করেছে। তখন রূপগোস্বামী গোবিন্দকে ভোগ নিবেদন করেছেন, পায়েস রান্না করেছে। তো রান্না করে যখন রূপগোস্বামী গিয়েছেন, দেখে মেয়েটি সেখানে নেই, অন্তর্ধান হয়ে গেছে সঙ্গে সঙ্গে। তো রূপগোস্বামী আশ্চর্য, তো হঠাৎ এই মেয়ে কোথা থেকে আসলো, সে কি করে আমার বাসনা জানল যে আমি আজকে পায়েস করে দাদাকে খাওয়াতে চাই, হঠাৎ অন্তর্ধান হয়ে গেল। যখন সে পায়েস রান্না দেখছে, সে সুগন্ধে ঘর ভরে যাচ্ছে। গোবিন্দকে নিবেদন করা হয়েছে, তো নিবেদন করে সনাতন গোস্বামীকে অর্পণ করছেন। সনাতন গোস্বামী সে মুখে নিয়ে, তা সনাতন গোস্বামী সারা গায়ে সে কৃষ্ণ প্রেমের একদম উন্মাদ সে অনুভব করতে পারছে। সনাতন গোস্বামী জিজ্ঞাসা করছে, যত সুস্বাদু পায়েস তো আমি কোনোদিন খাই না, তো এই পায়েস অন্ন খেয়ে আমার শরীরে এরকম উন্মাদ আসে কেন, তোমাকে পায়েস অন্ন কার বাড়িতে গিয়ে তুমি মাধুকরি করে নিয়ে এসছো আজকে? রূপগোস্বামী বলছে, না না আমি আজকে মাধুকরি করতে যাই না, তো তাই ব্রজের একটি ছোট কন্যা এসে এগুলো নিয়ে এসে ওই রান্না করে দিয়ে গেছে। তখন সনাতন গোস্বামী বুঝতে পেরেছেন যে রাধারানী এসে এসব রান্না করে দিয়ে গেছেন। তখন সনাতন খুব রাগ রেগে গেছেন যে রূপ তুমি কি করো, তুমি কেন তুমি মাধুকরি করতে যাও না, আমার রাধারানী অত কোমল শরীর, সে তাকে সে কত দূর থেকে কষ্ট করে আসবে তোমাদের রান্না করতে, কালকে তুমি কোনোদিন এরকম মনে বাসনা করবে না, আর কোনোদিন তুমি মাধুকরি বন্ধ করবে না, তুমি মাধুকরি বন্ধ করে এরকম বাসনা করলে আমার রাধারানী এসে তোমাকে রান্না করে দিয়ে যেতে হয়। তো এরকম রাধারানী এসে রূপগোস্বামীকে কৃপা করেছিলেন। ঠিক সেরকম আর একটা এবার আমি শুনছিলাম, রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডে, তিনি অত নিষ্কিঞ্চন ভক্ত ছিলেন। আপনারা জানেন রঘুনাথ দাস গোস্বামী তো এখানে কোথায় বাড়ি, আদিসপ্ত গ্রাম, খুব জমিদারের ছেলে ছিলেন, তিনি মহাপ্রভুতে খুব আসক্ত ছিলেন, তাই তিনি ঘর ত্যাগ করে পুরীতে চলে গেছিলেন। তার যে বৈরাগ্য বলা হচ্ছে, তার বৈরাগ্য হচ্ছে পাষাণের গিরার ওটা যেন দাগ দেওয়া হয়েছে, খুব কুচ্ছ্র সাধনা। ব্রজে এইরকম কোন সাধক নেই যে কি রঘুনাথ দাসের মতন সাধনা করতেন, কুচ্ছ্র সাধনা করতেন, এমনকি একটা কুটিরও তিনি তৈরি করেন না। তো রাধাকুণ্ডের নিচে বসে তিনি জপ করতেন, কোন কোন সময় বাঘ আসত একই রাধাকুণ্ডের জল পান করে যেত, তবুও তিনি কুটির নামে জপ করতেন। তো একবার সনাতন গোস্বামী এসেছেন, সনাতন গোস্বামী এসে দেখছেন যে তো জপ করতে খুব রোদ হয়েছে, আর রাধারানী রঘুনাথ দাস গোস্বামীর উপরে মাথার উপরে শাড়ি ধরে তাকে ছায়া ধরেছেন। আর সনাতন গোস্বামী এসেছেন তো সে সঙ্গে সঙ্গে হাসতে হাসতে চলে গেছে। সনাতন গোস্বামী রঘুনাথ দাস খুব ক্রোধ করেছেন, তুমি কি এরকম বৈরাগী হয়ে গেছ, কুটির বানাবে না, আর আমার রাধারানীকে এসে তোমাকে ছায়া দিতে হবে, তুমি রাধারানীকে এরকম কষ্ট দিচ্ছ, তো কালকে থেকে তোমাকে কুটির বানাতে হবে, কুটির বানিয়ে থাকতে হবে। তো রাধারানী অত কৃপাময়, তো রাধারানী তার এই সাধক ভক্তদের দুঃখ দেখতে না পারে তাকে ছায়া ধরে জন্য শাড়ি ধরে দাঁড়িয়ে থাকে। তো রূপগোস্বামী একটা কবিতা রচনা করেছেন, কি কুসুম পুষ্পাঞ্জলি না কি একটা ভুলে গেছি, না না আরেকটা, তো সে রচনা করে সনাতন গোস্বামীকে পড়তে দিয়েছেন। তো সে যে বর্ণনা করছেন, সে বর্ণনার মধ্যে রাধারানী যে বেনি, সে বেনির বর্ণনা করছে, কত সুন্দর কত উজ্জ্বল বর্ণনা করতে করতে তাকে সে সেটা সাপের ফনার সঙ্গে তুলনা করেছেন। তো রাধারানীর বেনি সাপের ফনার মতন। তখন সনাতন গোস্বামী পড়েছেন, তো তিনি বলছেন, তুমি তো রাধারানীর বেনিকে সাপের ফনার সঙ্গে তুলনা করছো, তুলনাটা তা পছন্দ হয় না, তো রাধারানীর বেনি সাপের ফনার মতন তুলনা করছো। তো রূপগোস্বামী তো লিখেছেন রাধারানীর প্রেরণায় লিখেছেন, কিন্তু সনাতন গোস্বামী পড়ে তার মনটা কিরকম একটা মানে আনন্দ পায় না, যেরকম রাধারানীর বেনিকে এটা সাপের ফনার সঙ্গে তুলনা করা হয়েছে, তো মনে একটু সন্দেহ থাকছিল। একদিন রাত্রিরে তিনি কুটির বাহিরে বসে জপ করছেন, তো জপ করতে করতে দেখছেন একটু দূরে কদম্ব গাছে একটা দোলনা ঝুলানো আছে, ওই দোলনার উপরে একটা মেয়ে বসে আছে। তো মেয়েটা ওনার দিকে পিছনে করে বসে আছে আর কয়জন সখী দোলনাতে ঝুলাচ্ছে। তখন সনাতন গোস্বাম দেখছেন যে মেয়েটার উপরে একটা সাপ উঠে যাচ্ছে, তার মাথার উপরে সাপ উঠে যাচ্ছে। সনাতন গোস্বাম চিৎকার করে বলছেন, এ মূর্খি মেয়ে, মূর্খি মূর্খি বলে না, যাই হোক সেই ভাষায়, হ্যাঁ তুমি খেলায় অতমত্ত হয়ে গেছ, তুমি বুঝতে পারছো না তোমার গায়ে একটা সাপ উঠে গেছে। এইরকম বলে খুব চিৎকার করে তার কাছে দৌড়ে গেছেন, দেখছে তো সাপ নেই, ওটা ছিল সে মেয়ের বেনি ছিল। তো তখন সব মেয়েরা তাকে হাসছে যে তার বেনি দেখে যে সনাতন গোস্বামী তাকে সাপ বলে বলছে। আসলে রাধারানী সেখানে এই সনাতন গোস্বামীকে বুঝিয়ে দেওয়ার জন্য যে রূপ গোস্বামী যে আমার বেনিটাকে সাপের সঙ্গে তুলনা করছে, সাপের ফনার সঙ্গে ঠিক, সেটাকে বুঝাবার জন্য রাধারানী এই লীলা দেখিয়েছেন। তো সনাতন গোস্বামী নিজেই গিয়ে সে বেনিটা সাপ বলে মনে করে দেখছেন সেটা বেনি, আর তখন সে সমস্ত সখীরা হাসতে হাসতে সব অন্তর্ধান হয়ে গেছেন। তাহলে সনাতন গোস্বামী বুঝতে পেরেছেন যে রূপ গোস্বামী যেটা লিখেছে এটা ঠিকই লিখেছে, যে রাধারানীর বেনি এটা সাপের মতন দেখতে। তো এইভাবে রাধারানীর বহু লীলাবিলাস তিনি ব্রজে তার ভক্তদের সঙ্গে করেছেন। ঠিক যেরকম ওড়িশাতে শ্যামানন্দ পণ্ডিতের জন্ম হয়েছিল, ওড়িশাতে না, হ্যাঁ হ্যাঁ কোথায়, ধারান্দা বাহাদুরপুর। তো ওর নাম ছিল দুঃখিয়া। তো ছোটবেলা থেকে সে খুব কৃষ্ণ ভক্ত, মানে ভক্ত হয়েছেন অত ব্যগ্র খুশ ছোট 10-11 বছর বয়সে। সে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেই বেঙ্গলে চলে এসেছে। এখানে অম্বিকা কালনায় তখন গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য পরম ভক্ত, বিরাট লীলা বিলাসের কথা তাদের বর্ণনা করা হয়েছে। তো হৃদয় চৈতন্য কাছে তার সেবাগারে সন্তুষ্ট করে তার শিষ্য হয়েছেন। তো হৃদয় চৈতন্য তার নাম দিয়েছে কৃষ্ণদাস, কিন্তু এ বুদ্ধি খুব বিচক্ষণ ছিল। তখন হৃদয় চৈতন্য চিন্তা করছেন, অত বিচক্ষণ ছেলে তাকে আমার কাছে রেখে কি হবে, আমি তাকে কিছু ভালো করে পড়াশোনা করা দরকার। হ্যাঁ তিনি বৃন্দাবন পাঠিয়েছেন, জীব গোস্বামীর কাছে চিঠি লিখে দিয়েছেন যে আমি আমার শিষ্য কৃষ্ণদাসকে তোমার কাছে পাঠাচ্ছি, তুমি তাকে সমস্ত বৈদিক শাস্ত্র জ্ঞান দেবে। তো সেখানে তার আগে থেকে এই কৃষ্ণদাস যাওয়ার আগে শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর তারা ব্রজে গিয়েছে, সেখানে রূপ গোস্বামীর অধীনে থেকে তারা লেখাপড়া করছে, ভক্তি গ্রন্থ শাস্ত্র অধ্যয়ন করছে। কৃষ্ণদাস গিয়েছে তো জীব গোস্বামীর কাছে ভক্তি শাস্ত্র অধ্যয়ন করছে, প্রতিদিন সন্ধ্যাবেলা খুব উদ্দণ্ড নৃত্য কীর্তন করছে আর ভক্তিশাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে। কৃষ্ণের প্রতি রাধার প্রতি তার মন অত আসক্ত হয়ে গেছে, সে সবসময় চিন্তা করছে আমি কি করে একদিন রাধারানীর দর্শন পেতে পারি। একদিনকে জীব গোস্বামীকে সে বলছেন যে আপনি আমাকে বলুন আমি কিভাবে রাধারানীর সেবা করতে পারি। জীব গোস্বামী বলছেন তোমাকে আমি একটা সেবা দেব, তুমি নিকুঞ্জ বনে গিয়ে শেষ রাত্রিতে ঝাড়ু দেবে, এই ঝাড়ু দিলেই তুমি রাধারানীর কৃপা পাবে। তো সেই দিন থেকে কৃষ্ণদাস কি করছে না, প্রতিদিন শেষ রাত্রিতে গিয়ে সেখানে ঝাড়ু দিয়ে। তো অনেকদিন ঝাড়ু দেওয়ার পরে একদিন হঠাৎ দেখছে সোনার নূপুর পড়ি আছে, আছে নৌকটা পর্যন্ত ধরেছে, সে ধরেই তার শরীরে খুব শিহরণ, খুব কৃষ্ণ প্রেম যাচ্ছে। সে চিন্তা করছে এই নূপুরটা ধরে আমার এরকম কেন মনে হচ্ছে। তো এরকম চিন্তা করতে করতে হঠাৎ একটা ব্রজের মেয়ে গোয়ালনি এসেছে। আসলে কি হচ্ছে, সেই দিন রাত্রে রাধারানী নিকুঞ্জ লীলাবিলাস করতে এসে তার নূপুরটা হারিয়ে গেছে। তারপর দিন সকালে তখন রাধারানী ললিতাকে বলছে, ললিতা আমি নিকুঞ্জ বনে আমার নূপুর হারিয়ে ফেলেছি, তুমি গিয়ে নিয়ে আস। তো ললিতা মনে করছে নূপুরটা কি করে হারিয়ে যাবে, রাধারানী বিশেষ কোন লীলা হচ্ছে মনে হয়। তখন গিয়ে সেই নিকুঞ্জ বনে গিয়ে তখন দেখছে এই কৃষ্ণদাস একটা ঝাড়ু নিয়ে সেখানে বসে আছে। তখন ললিতা জিজ্ঞাসা করছে তুমি এখানে কোনো নূপুর দেখেছ, বলছে হ্যাঁ হ্যাঁ আমি একটা নূপুর পেয়েছি, এই নূপুরটা কি তোমার নূপুর। তো ললিতাটা সাধারণ গোয়ালিনী বেসে গিয়েছেন, সেটা কি তোমার নূপুর, না না এটা আমার নূপুর নয়, আমার সখীর নূপুর। তো আমার সখী বলেছে তুমি আমাকে দাও এই নূপুরটা ফেরত দিতে। তখন কৃষ্ণদাস বলছে না তোমার নূপুর যদি সখী রে তোমাকে দেবো কি, তো সখীকে বলল এখানে আসতে। ললিত বলছে না না আমার সখী খুব সম্ভ্রান্ত ঘরের মেয়ে, এবং দিনের বেলায় সে বাহিরে বেরোবে না। তখন কৃষ্ণদাস বলছে যে আমি কি করে জানব তোমার সখীর নূপুর একটা খুব দামি জিনিস আমি যার তার হাতে দিতে পারি না, তোমার সখীকে পাঠাও তো আমি তার পায়ে মেপে দেখব এই নূপুরে ঠিক কি না। আসলে কিছুদিন আগে মানে এই কৃষ্ণদাস তো এই বোকা মূর্খের মতন শুধু ঝাড়ুগিরি করছে, তো রাধারণীর পরম ভক্ত রাধারণীর সখীরা বলছে রাধারণীকে তোমার এই মূর্খ টুর্খ সব শিষ্য, হ্যাঁ তোমার ছেলের মূর্খ। রাধারণী বলছে আমার আমার যে সেবাকের সে মূর্খ সে কত বুদ্ধিমান তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। তখন এই কৃষ্ণদাস এইটাই তার বুদ্ধিমান, সে ললিতাকে না দিয়ে বলছে না না তোমার সখীকে বলো আমি মেপে হ্যাঁ এই নূপুরটা তাকে দেব। ললিতা গিয়ে বলছে রাধারানীকে, রাধারানী বলছে দেখেছ তুমি বলছিল না এই কৃষ্ণদাস মূর্খ সে আসল বুদ্ধিমান, সে চায় যে আমি যাবো আর আমার চরণ স্পর্শ করবে। রাধারানী এসেছে সাধারণ গোয়ালন রূপে এসেছেন, তো রাধারানীকে দেখে খুব চমৎকার লাগছে। তো শ্যামানন্দ বলছে তোমাকে দেখতে খুব সম্ভ্রান্ত ঘরের মেয়ের মতন মনে হচ্ছে, তো তখন সে বলছে হ্যাঁ তো তুমি তোমার নূপুর এখানে কি করে হারালাম। সে বলছে কালকে রাত্রিরে আমি এখানে এই নিকুঞ্জ বিলাস লীলা করতে এসেছিলাম সেই সময় আমার নূপুর এখানে পড়ে গেছে। তখন তখন কৃষ্ণদাস বুঝতে পেরেছে যে শ্রীমতী রাধারানী লীলা বিলাস করতে এসেছেন। কৃষ্ণদাস প্রার্থনা করে বলছেন হ্যাঁ হে রাধারানী আপনি যদি আসল আমার প্রতি কৃপা করেছেন আপনার স্বরূপকে আমার কাছে এক মুহূর্তে দেন প্রকাশ করুন, আপনার সেই স্বরূপকে দেখতে চাই। রাধারানী কি করেছেন শ্যামানন্দের প্রতি কৃপা করে তার সে নূপুরটা তার হাত এটা বলে শ্যামানন্দ নূপুর দিয়েছে রাধারানীকে। তো সে নূপুরটা নিয়ে রাধারানী ব্রজের যে ধুলা এই ধুলাতে লাগিয়ে বলে তুমি এই ব্রজের ধুলা পরিষ্কার করে তো আমার হৃদয়ে অত আনন্দ প্রদান করছ তো তাই তোমাকে আমি এই আশীর্বাদ দিচ্ছি। তো সেই নূপুরটা ব্রজের ধুলায় চেপে তখন তার কপালে বসিয়েছে, এটা তিলকের মতন তার কপাল অঙ্কন করেছেন। আর তখন তাকে বলছেন যে আমার নাম আছে শ্যামা, তুমি আমার এই সেবাকে যে অত আনন্দ দিয়েছ সেই আজ থেকে তোমার নাম হবে শ্যামানন্দ, কৃষ্ণদাস পরিবর্তে তোমার নাম হবে শ্যামানন্দ। তখন ললিতা বলছে রাধারানীকে দেখো তোমার এই শিষ্য ইয়ে মনে খুব আবেগ তোমাকে দর্শন করতে এক মুহূর্তে যেন তাকে দর্শন দাও। তিনি রাধারানী ইঙ্গিত করেছেন, তো ললিতা কি করেছে একটা বিশেষ মন্ত্র দিয়েছে, হ্যাঁ কৃষ্ণদাসকে মন্ত্র দিয়েছে। তো এইভাবে কৃষ্ণদাস তিলক আলাদা তিলক হয়ে গেছে, তার নাম পরিবর্তন হয়ে গেছে, তার মন্ত্র পরিবর্তন হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে রাধারানী বিদ্যুতের মতন তার সেই যে দর্শন দিয়েছে সেখানে সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস মূর্ছা হয়ে পড়ে গেছে, আর রাধারানী ললিতা তারা সেখানে অন্তর্ধান হয়ে গেছে। আর যখন কৃষ্ণদাসের আর জ্ঞান ফিরেছে জীবগোস্বামীর কাছে গিয়েছে তিলক পড়ে আছে, জীবগোস্বামীকে সব কিছু বুঝিয়ে বলেছে যেরকম আমি নূপুর পেয়েছিলাম রাধারানীকে দর্শন করেছি আমার নাম শ্যামানন্দ দিয়েছে, জীবগোস্বামী খুব খুশি হয়ে তাকে আলিঙ্গন করেছেন। তো এর ভিতরে কি হয়েছে এদিকে সেই সংবাদ এসে পৌঁছে গেছে অম্বিকা কালনায় সিদ্ধ চৈতন্যের কাছে যে তোমার শিষ্য তিলক চেঞ্জ করে দিয়েছে তার ইষ্ট মন্ত্র চেঞ্জ করে দিয়েছে তার নামও চেঞ্জ করে দিয়েছে। তখন অম্বিকা কালনা এ খুব রেগে টেগে গিয়েছে কে হৃদয় চৈতন্য আর চিঠি দিয়েছে এক্ষুনি তোমাকে ওখান থেকে আসতে হবে, আর কোন কোন শাস্ত্রের লেখা আছে রেগে মেগে খুব সঙ্গে সঙ্গে বৃন্দাবনে গিয়েছে যে কেন তুমি তিলক চেঞ্জ করেছ তোমার ইষ্ট মন্ত্র চেঞ্জ করেছ। তো সে চিঠি পেয়ে তো শ্যামানন্দ পণ্ডিত এসেছেন, শ্যামানন্দ পণ্ডিত তার হৃদয় হচ্ছে গুরু সর্বস্ব গুরু চরণ কমল সবকিছু তার জন্য। তো যখন গুরুদেবের কাছে এসছেন গুরুদেবের খুব ক্রোধ খুব রাগ হয়ে গেছে, ক্রোধ হয়ে গেছে যে এইরকম তুমি আমার অনুমতি না নিয়ে আলাদা তিলক করেছ আলাদা ইয়ে করেছ খুব ক্রোধান্বিত হয়েছে। তো সেই দিন রাত্রিরে তারপর রাধারানী এসে তো হৃদয় চৈতন্যকে স্বপ্নতে বলেছে দেখ তোমার এই যে শিষ্য সাধারণ শিষ্য নয় তোমার শিষ্য প্রতি আমি অত আনন্দ লাভ করেছি তার সেবায় তো আমি তার তিলক পরিবর্তন করেছি আর আমি তার নাম পরিবর্তন করে যেতেছি, আমাকে অত আনন্দ দিয়েছে, তাই তার নাম হচ্ছে শ্যামানন্দ। তো সেই দিন থেকে সেই শ্যামানন্দ পণ্ডিত রূপে জানা গেল, আর হৃদয় চৈতন্য স্বপ্ন দেখেই সঙ্গে সঙ্গে এসে তার শিষ্যকে আলিঙ্গন করছে। হ্যাঁ হরি হরি ব। তো এই হচ্ছে গুরু আর শিষ্য, কখন কখন গুরু মনে করে শিষ্য আমাকে উদ্ধার করবে, শিষ্য অত ভাগ্যবান হয় সে গুরুকে উদ্ধার করে। ঠিক যেরকম শ্রীনিবাস আচার্য আর উনার শিষ্য রামচন্দ্র কবিরাজ, মানে অত অভিন্ন। রামচন্দ্র কবিরাজ বাড়িতে গিয়েছিলেন, ফিরে এসেছেন তো নরোত্তম ঠাকুর তাকে ঝাঁটা দিয়ে মেরেছেন। এখন দুপুরবেলা রামচন্দ্র কবিরাজ গিয়েছেন শ্রীনিবাস আচার্যকে স্নান করাতে, তো দেখছি শ্রীনিবাস আচার্যের পিঠে সেসব ঝাঁটার বাড়ি পড়ে আছে। তো এখন নরোত্তম ঠাকুর জিজ্ঞাসা করছেন যে তোমাকে ঝাঁটা কে বাড়ি মেরেছে? বলছে কে বাড়ি মারে? তুমি বাড়ি মেরেছ। কি করে বাড়ি মারলাম? এই যে তুমি আমার শিষ্যকে ঝাঁটা দিয়ে মেরেছ, আমার শিষ্য আমার থেকে অত অভিন্ন, তুমি তার পিঠে ঝাঁটা দিয়েছ, তার দাগ আমার উপরে পড়ে গেছে। শিষ্য গুরু সম্পর্ক অত শ্রেষ্ঠ আর অত মহান। তো শ্রীনিবাস আচার্য তিনি বিয়ে টিয়ে করেছিলেন না, বৃন্দাবনে ছিলেন। তারপরে যখন একবার এই সমস্ত বৈদিক গ্রন্থ নিয়ে পাঁচটা পনেরো না ছয়টা পনেরো চারতে হবে, তো সব গ্রন্থ গোস্বামী সব গ্রন্থ লেখেছে, চৈতন্য চরিতামৃত সন্দর্শ গ্রন্থ লেখা হয়েছে। তো সে গ্রন্থ নিয়ে শ্রীনিবাস আচার্য নবদ্বীপে আসবে, তার কপি করা হবে, সেখানে প্রিন্টিং প্রেস ছিল না, গ্রন্থ বিতরণ হবে। তো রাস্তায় আরো বহু লীলা রয়েছে, সেটা আমি বলছি না। তখন বাঁকুড়া বিষ্ণুপুর বীরহম্বীর রাজা শাসন করতেন, তখন একটা কিছু ঘটনা ঘটেছে, সে রাজগুরু হয়ে গেছেন। তো রাজগুরু হওয়ার পর তিনি বিবাহ করেছেন গৌরপ্রিয়া নাকি তার স্ত্রীর নাম ছিল। তো সেখানে মন্দির ছিল, সে কৃষ্ণের সেবা করতেন, বংশীবদন বিগ্রহ সেবা করতেন। তো শ্রীনিবাস আচার্য কৃষ্ণলীলায় তিনি ছিলেন মণিমঞ্জরী, মণিমঞ্জরী। তো প্রতিদিন বিগ্রহ সেবা করে তিনি কি করতেন না, ধ্যানস্থ হতেন। ধ্যানস্থ হয়ে ধ্যানের মধ্যে সিদ্ধ স্বরূপ গ্রহণ করে সে কৃষ্ণলীলায় প্রবেশ করতেন, আর এক দু ঘন্টার পরে আবার ফিরে এসে আবার সেই সারাদিন যেরকম কার্যক্রম এরকম করতেন, প্রতিদিন এরকম করতেন। তো একদিন ঠাকুরের সেবা পূজা শেষ করে তিনি ধ্যানস্থ হয়েছেন। ওই যে ধ্যানস্থ হয়েছেন কয়েক ঘন্টা হয়ে গেছে আর তার জ্ঞান ফিরছে না, কয়েক ঘন্টা সারা দিন চলে গেছে, সে নিষ্পন্দ হয়ে বসে আছেন। তো ভক্তদের চিন্তা হয়ে গেছে কি হলো, আমাদের গুরুদেব মনে হয় লীলা সম্বরণ করবে নাকি, সব ভয় পেয়ে গেছে। তাকে দেখবার জন্য সবাই, সে রাজা আসছে আর সব বড় বড় লোকেরা আসছে দেখতে, একদিন হয়ে গেছে আর সে তার জ্ঞান ফিরছে না, দুই দিন হয়ে গেছে তার জ্ঞান ফিরছে না, সবার চিন্তা। তার সব থেকে যোগ্য শিষ্য হচ্ছে রামচন্দ্র কবিরাজ। তো রামচন্দ্র কবিরাজ অনেক দূরে রয়েছেন, তাকে খবর পাঠাতে হবে। তো সঙ্গে সঙ্গে একদল লোক গেছে রামচন্দ্র কবিরাজকে ডাকতে। তো এদিকে ভক্তের খুব চিন্তা হয়ে গেছে, সবাই কান্না করছে যে গুরুদেব লীলা সম্বরণ করবে, রামচন্দ্র কবিরাজ আসলে কিছু এটা করতে পারতেন, কিন্তু অনেক দূরে রয়েছে, কবে আসবে, তিনি আসার আগে কিছু যদি এটা হয়ে যায়, অঘটন ঘটে যায়, তো সবাই চিন্তিত আছেন। কিন্তু রামচন্দ্র কবিরাজ হঠাৎ এসে পৌঁছে গেছেন, শ্রীনিবাস আচার্য তার গুরুদেব হঠাৎ এসে পৌঁছে গেছেন। তো এরকম শ্রীনিবাস বলেছে, শ্রীনিবাস আচার্য দুই দিন হয়ে গেল সবটি, তার শরীরে কোনো প্রাণের আর কোনো সন্ধান নেই। তো রামচন্দ্র কবিরাজ বলছেন, তোমাদের কোনো চিন্তা নেই, আমি গুরুদেবকে অতি সত্বর নিয়ে আসব। তো রামচন্দ্র কবিরাজ কৃষ্ণলীলায় তিনি ছিলেন করুণামঞ্জরী, শ্রীনিবাস আচার্য ছিলেন মণিমঞ্জরী, আর রামচন্দ্র কবিরাজ ছিলেন করুণামঞ্জরী। তো শ্রীনিবাস আচার্য যেখানে ধ্যান বসছিলেন, তো রামচন্দ্র কবিরাজ সে পাশে বসেছেন, তিনিও ধ্যানস্থ হয়েছেন। ধ্যানস্থ হয়ে তার সিদ্ধ স্বরূপে তিনি বৃন্দাবনে গিয়েছেন। তো বৃন্দাবনে গিয়েছেন, গিয়ে দেখছেন যমুনায় তীরে, যমুনার জলে বহু মঞ্জরীরা তার সঙ্গে তার গুরুদেব যে শ্রীনিবাস আচার্য তার সিদ্ধস্বরূপ এই মণিমঞ্জরী রূপ ধারণ করে তারা জলে কি খুঁজছে, অন্বেষণ করছে। তো শ্রীনিবাস আচার্য রামচন্দ্রকে দেখেছেন, কি ব্যাপার বলছেন, দেখুন এরকম আপনি জাননি আর সবাই খুব চিন্তায় পড়ে গেছে, আপনাকে অন্বেষণ করতে এসেছি, তো আপনি এখানে কি করছেন? তখন শ্রীনিবাস আচার্য বলছেন, দেখো এই রাধারানীর, ও রাধারানীর নাকান, নাকের কি নথ, নথ বাংলা কি বলে, নুলক হোক বা নথ হোক যাই হোক, নাকে নোজ রিং, আমি ইংরেজিতে নোজ রিং লিখেছি, তো এই নথটা হারিয়ে গেছে, নথটা, হ্যাঁ রাধারানী রাসলীলা করতে এসে খুব ক্লান্ত হয়ে যমুনায় স্নান করতে এসেছিলেন, এই স্নান করার সময় কখন উনার অজ্ঞানতে তার নলকটা পড়ে গেছে, নথটা পড়ে গেছে, তিনি জানতে পারেনি। তারপরের দিন সকালে তার সখীরা বুঝতে পারছে নাকে নলক নেই, তখন তারা আমরা তিন দিন ধরে খুঁজছি এখানে, তখন রামচন্দ্র কবিরাজ বুঝতে পেরেছেন যে কেন শ্রীনিবাস আচার্য ফেরে আসেননি, এই খুঁজছে যে না পেয়ে কি করে ফেরে যাবে, তো এখানে জলে সবাই খুঁজছে। তখন রামচন্দ্র কবিরাজ তার গুরুদেবের চরণ কমল স্মরণ করেন, তাদেরকে সাহায্য করতে গেলেন, তো উনি খুঁজতে করতে হঠাৎ পদ্মপাতার নিচে সেই নোটটা পেয়েছেন, তো পদ্মপাতার নোটটা পেয়ে সেটাকে তিনি কি করেছেন না, তার গুরুদেব শ্রীনিবাস আচার্য যে মণিমঞ্জরী মণিমঞ্জরীকে দিয়েছেন, তার গুরুদেবকে গোপাল ভট্ট নাকি গুণমঞ্জরী, তিনি গোপাল ভট্টকে দিয়েছেন, তো গোপাল ভট্ট গিয়ে ললিতাকে দিয়েছেন, ললিতা নিয়ে রাধারানীকে দিয়েছে। তো আমাদের আচার্যের বলছেন এখান থেকে আমাদের একটা শিক্ষা দরকার, যখন রামচন্দ্র নথটা পেয়েছেন তার সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে রাধারানীকে দিতে পারতেন, হ্যাঁ রাধারানীর আশীর্বাদ পাওয়ার জন্য, কিন্তু এইটা বাংলায় আছে না কি, ডেঙ্গিয়ে ঘাস খাওয়া, ঘোড়া ডেঙ্গিয়ে ঘাস খাওয়া, তো এইটা বৈষ্ণব সমাজে নেই। তিনি কি করেছেন, তার গুরুদেবকে দিয়েছেন, তার গুরুদেব তার গুরুদেবকে দিয়েছেন, সে ললিতাকে দিয়ে তারপরে রাধারানীকে দেওয়া হয়েছে। এটা আমাদের ভক্তি জীবনে পালন করা উচিত, কোনদিন ঘোড়া ডেঙ্গিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করা উচিত নয়। তো তারপরে যখন সে নথকে রাধারানীর কাছে পৌঁছেছেন, রাধারানী খুব খুশি হয়েছেন, খুশি হয় যে তিনি তাম্বুলা চাবাচ্ছিলেন, সেই চাবানা চিবানা তাম্বুলা কিছু শ্রীনিবাস আচার্যকে দিয়েছেন। শ্রীনিবাস আচার্য কি সিদ্ধস্বরূপে কি নাম তার, মণিমঞ্জরী, শ্রীনিবাস আচার্যকে দিয়েছেন, কাজ সমাধান হয়ে গেছে। আর এদিকে বন বিষ্ণুপুরতে সমস্ত সবাই অপেক্ষাকারী বসে আছে, রাজা বড় পণ্ডিত সবাই বসে আছে, খুব উদ্বিগ্ন কি হচ্ছে, তো হঠাৎ শ্রীনিবাস আচার্য হুঙ্কার করে উঠেছে ওখানে, তো সব উঠেছে, আর কৃষ্ণ রামচন্দ্রকে উঠেছেন, সে বিরাট আনন্দ হৈবল কীর্তন শুরু হয়ে গেছে, সে কীর্তনের মাঝে সবাই একটা সুন্দর সুগন্ধ পাচ্ছে, কি একটা সুগন্ধ, খুব সুন্দর গন্ধ আসছে কোথা থেকে, হয়তো হঠাৎ এত গন্ধ, খুব দিব্য গন্ধ, যে গন্ধ কোনোদিন কেউ লাভ করে না, তো সেই গন্ধটা কোথা থেকে আসছে, হঠাৎ শ্রীনিবাস আচার্যের মনে পড়ে গেছে যে রাধারানী যে তাম্বুলা দিয়েছিল তার কাপড়ে সে বেঁধে রেখেছিলেন, তো এখনো সে কাপড়ে সেটা বান্ধা আছে, তো সেই দিব্য তাম্বুল তারপর সে কাপড় খোলে তার স্ত্রীকে দিয়েছেন, রামচন্দ্র কবিরাজকে দিয়েছেন, রাজা আর যারা মান্য ব্যক্তি ছিলেন সবাইকে দিয়েছেন, আর সবাই সেই রাধারানী জড়জগতে থেকেও তার চিন্ম জগতের সেই দিব্য তাম্বুল, যে রাধারানী চিবন তাম্বুল তারা আস্বাদন করতে পেয়েছেন। তো এরকম রাধারানী বহু লীলা বিলাস করেছেন, তার বহু লীলা এই গ্রন্থে প্রকাশ করা হয়েছে, রাধারানীর লীলা মহিমা। এটা সফট বাউন্ড ছিল, এটা 100 টাকা দাম ছিল, কিন্তু এটা শেষ হয়ে গেছে, এটা হার্ড বাউন্ড আছে, এটা 200 টাকা, কিন্তু আজকাল এই দুদিনের মধ্যে আমরা 150 টাকায় দেব, তাতে আপনার রাধারানীর লীলা ভালো করে পড়তে পারেন। এই রাধারানীর লীলা যখন আমরা শ্রবণ করব, তার ধ্যান করব, তার অধ্যয়ন করে, আমরা তো কবে আমাদের কপালে সেই লীলায় প্রবেশ করতে পারবো আমরা জানি না, আমরা জানি অত সহজে নয়, জানি না তাহলে আমরা জানি এই কপালে সহজে হবে না, কিন্তু রাধারানী লীলা শ্রবণ করে তার কথা এরকম অধ্যয়ন করে যদি আমরা কোনোদিন তার চিন্তায় প্রবেশ করতে পারি, সেটি আমাদের জীবনে একটি বিরাট কল্যাণকর হবে। তো এই রাধারানী আর 10-15 মিনিট সময় আছে, এই রাধারানী আমি কয়েকটি তার চরণকমলের শুভ চিহ্ন সম্পর্কে বলব, কেন প্রভুপাদ তার একটি শ্লোকের বর্ণনায় রাধারানীর চরণকমলে কি চিহ্ন আছে সেটা বর্ণনা করেছেন। আমি কালকের পাঠে বলছিলাম যে রাধারানীর চরণকমলের কি চিহ্ন জানার জেনে রাখা আমাদের খুব দরকার। ঠিক যেরকম এই রাসলীলায় শত কোটি গোপীদের সঙ্গে ভগবান কৃষ্ণ রাসলীলা করছেন, হঠাৎ কোন এক গোপীকে নিয়ে অন্তর্ধান হয়ে গেছেন, তখন অন্য সমস্ত গোপীরা খুঁজতে 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 কৃষ্ণের চরণ কমলের চিহ্নের সঙ্গে সঙ্গে একটা আর একটা গোপীর চরণ চিহ্ন দেখছে, কিন্তু কে যে সে গোপী কেউ বুঝতে পারছে না। কারা বুঝতে পারছে? ললিতা বিশাখা বুঝতে পারছে, যেহেতু তারা জানে যে রাধারানীর চরণে তার কি চিহ্ন আছে। তো শাস্ত্রে রাধারানীর চরণে এই সমস্ত চিহ্নের কথা বর্ণনা করা আছে। এই শ্রী রাধার বাম চরণের বৃদ্ধ পদাঙ্গুষ্ঠির ঠিক নিচে একটি জব দানা চিহ্ন আছে। জব দানা জানো? জব জব ধানের মতন একটা জব দানার চিহ্ন আছে বাম চরণের বৃদ্ধ অঙ্গুষ্ঠির নিচে। আমরা যখন এটা পাঠ করে শ্রবণ করছি, সবাই আমার মনে ধ্যানে এই রাধারানীর চরণ কমলকে চিন্তা করতে হবে যে কিভাবে রাধারানীর চরণ কমলের তার বাম চরণের বৃদ্ধ অঙ্গুষ্ঠির নিচে এটা জব দানার চিহ্ন আছে। এই চিহ্নের নিচে রয়েছে একটি চক্র, জব দানার নিচে একটা চক্র চিহ্ন রয়েছে, চক্রের নিচে রয়েছে এটা ছত্রের চিহ্ন, ছত্রের নিচে রয়েছে বাজুবন্ধ। বাজুবন্ধ কি জানেন? জব, জবের নিচে চক্র, চক্রের নিচে ছত্র, ছত্রের বাজুবন্ধ, বাজুবন্ধ ব্রেসলেট, এ কঙ্কন লাগায় না, তা কঙ্কনের চিহ্ন আছে। তা প্রথম কি আছে বৃদ্ধাঙ্গুষ্ঠের নিচে? কি আছে জোর সাহেব বলবে? জব। জবের নিচে কি আছে? চক্র। চক্রের নিচে কি আছে? ছত্র। ছত্রের নিচে কি আছে? বাজুবন্ধ। তার চরণতলে, চরণতলের মধ্যভাগ হতে একটি উল্লম্ব বক্ররেখা চরণের দ্বিতীয় ও মধ্য আঙ্গুলের মাঝখানে গিয়ে শেষ হয়েছে। মাঝ থেকে একটা বক্ররেখা বেরিয়ে মাঝখানে একটা বাঁকা রেখা তার চরণের মাঝে রয়েছে। আর মধ্যম আঙ্গুলের নিচে রয়েছে কমল, এটা পদ্ম ফুলের চিহ্ন রয়েছে। কমলের চিহ্নের নিচে রয়েছে একটি পতাকা বা ধ্বজ। প্রথমে বৃদ্ধ আঙ্গুলের নিচের কথা বর্ণনা করা হল, তারপরে চরণের মধ্যভাগে একটি লম্ব রেখা রয়েছে, তার মধ্য আঙ্গুলের মাঝখানে গিয়ে সে রেখাটি শেষ হয়েছে। তো বৃদ্ধ আঙ্গুলের পরে এবার মধ্য আঙ্গুলের নিচে বর্ণনা করেছে কমল রয়েছে, পদ্মফুল, আর পদ্মফুলের নিচে রয়েছে পতাকা বা ধ্বজ। পতাকার নিচে রয়েছে একটা পুষ্প ও পল্লব, মানে পাতা আর ফুল একসঙ্গে রয়েছে। তাহলে মধ্য আঙ্গুলের নিচে কি রয়েছে? মধ্য আঙ্গুলের নিচে কি রয়েছে? কমল, পদ্মফুল রয়েছে। পদ্মফুলের নিচে কি রয়েছে? পতাকা, ধ্বজ রয়েছে। ধ্বজের নিচে কি রয়েছে? হ্যাঁ, এটা পুষ্প আর পাতা সঙ্গে রয়েছে। সেটা হলো তার মধ্য আঙ্গুলের নিচে। বৃদ্ধ আঙ্গুলের নিচে মনে আছে তো কি আছে? উপরে জব, জবের নিচে চক্র, চক্রের নিচে ছত্র, ছত্রের নিচে ব্রেসলেট, বাজুবন্ধ রয়েছে। তারপরে বৃদ্ধ আঙ্গুল হয়ে গেল, মধ্য আঙ্গুল হয়ে গেল কনিষ্ঠ। কনিষ্ঠ আঙ্গুলের নিচে রয়েছে একটা অঙ্কুশ। অঙ্কুশ জানো? যে হাতিকে অঙ্কুশ দেয়, শাসন করে। তো কনিষ্ঠ আঙ্গুলের নিচে অঙ্কুশ রয়েছে, আর গোড়ালির উপরে অর্ধচন্দ্র চিহ্ন রয়েছে। এইভাবে তার বাম চরণে ১১টি শুভ চিহ্ন নিত্যকাল বিদ্যমান, আর ডান চরণে বৃদ্ধাঙ্গুষ্ঠির নিচে আর বিভিন্ন এখানে চিহ্নের কথা বর্ণনা করা হচ্ছে। ডান চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠির নিচে শঙ্খ রয়েছে, দক্ষিণ চরণে কনিষ্ঠ আঙ্গুলের নিচে রয়েছে একটি যজ্ঞ বেদি, তার নিচে রয়েছে একটি কর্ণকুণ্ডল, কর্ণকুণ্ডলের নিচে রয়েছে একটি গদা, গদার চিহ্ন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আঙ্গুলের ঠিক নিচে রয়েছে একটি পর্বতের চিহ্ন, তার নিচে একটি রথ, রথের পার্শ্বে রয়েছে একটা বর্ষা। বর্ষা কি বর্ষা? হ্যাঁ, অস্ত্র, একটা অস্ত্র বর্ষা। আর গোড়ালির উপর একটি মাছ, এটা মাছের চিহ্ন রয়েছে। এই বইতে এসব চিহ্নগুলি দেওয়া হয়েছে। এটা আমরা যদি মুখস্থ করতে পারি তাহলে আমরা রাধারানীর চরণ কমল চিন্তা করতে পারি। কারণ রাধারানীর চরণ কমল তো সবসময় দেখানো যায় না, বছরের মাত্র একদিন দেখা যায়। কোন দিন? এটা গোপাষ্টমী। তো সেটা বিশেষ লীলা হয়েছিল, যেদিন রাধারানী সুবলের কাপড় পরে গিয়েছিল কৃষ্ণের কাছে, পুরুষের কাপড়। সে লীলা আমি আগামী কালকে বলবো, কিভাবে রাধারানীর চরণ সে দর্শন হয়েছিল। তো এইভাবে শ্রীমতী রাধারানীর চরণ কমলে সর্বমোট ১৯টি বিশেষ শুভ চিহ্ন রয়েছে। তো শ্রীমতী রাধারানীর চরণ কমল আমাদের একমাত্র আশ্রয়। এই বই আপনারা পাবেন, আর পূর্বে এই রাধারানীর কথার সিডিও আপনারা পাবেন, তাহলে আপনারা এগুলি শ্রবণ করতে পারবেন। আগামীকালকে আমরা রাধাষ্টমী মহামহোৎসব অনুষ্ঠান করব। আমাদের সৌভাগ্য যে এখানে উপস্থিত হয়েছেন আমাদের পরম আরাধ্য গুরুদেব শ্রীমদ জয়প্রতাপ স্বয় মহারাজ, তার সান্নিধ্য আমরা আজকে কি সন্ধ্যার দুপুরে গুরুমাদের কাছে আসবে এখানে? না, অনুষ্ঠান হবে না, কালচারাল প্রোগ্রাম। তো অনুষ্ঠানে আসতে পারেন, আপনার দর্শন পাবেন। সন্ধ্যার দুপুরে আমাদের বিভিন্ন ড্যান্স হবে, ন্যাশনাল স্কুল মেয়েরা ড্যান্স করবেন। তার আগে অধিবাস, সন্ধ্যার দুপুরে অধিবাস হবে, অধিবাসের পরে ন্যাশনাল স্কুল ছাত্রীরা ড্যান্স করবেন। তারপরে একটা নাটক হবে ইংরাজিতে, রাধারানীর কৃষ্ণের সঙ্গে বিবাহ সম্পর্কে, যে লীলা আমি গতকালকে বলেছি ভান্ডারী বনে কিভাবে ব্রহ্মা তাদের বিবাহ দিয়েছিলেন, সে সম্পর্কে আলোচনা হবে। তো আমরা আজকের অধিবাস দিনে সবাই রাধারানীর চরণ কমলে প্রার্থনা করি, যেন আমাদের কালকের ব্রত আমরা সুচারুরূপে পালন করতে পারি, আমাদের মন নিষ্ঠা সবকিছু তার চরণ কমলে নিবদ্ধ হয়ে থাকতে পারে। জয় শ্রীমতী রাধারানী কে, জয় শ্রী রাধা মাধব কে, রাধাষ্টমী শুভ অধিবাস কি, ইতাই গো শিবনাথ আনন্দে, হরি হরি বল।